আসুন আমরা কিছু মুহূর্তের জন্য দাঁড়িয়ে থাকি যখন আমরা প্রার্থনার জন্য মাথা নত করি। আর এখন আমাদের মাথা নত করে আর আমি বিশ্বাস করি আমাদের হৃদয় নত হয়েছে। আমি ভাবছি আজ রাতে এখানে কতজন প্রার্থনায় স্মরণ হতে চান বিশেষভাবে। আপনি কি শুধু আপনার হাত তুলে বলবেন, ঈশ্বর আমি যা খুঁজছি তা আজ রাতে আমাকে প্রদান করুন, প্রভু আপনাকে আশীর্বাদ করুন। আমাদের স্বর্গীয় পিতা, আমরা এখন নম্রভাবে অনুগ্রহের এই মহান সিংহাসনের কাছে আসছি, বিশ্বাসের দ্বারা আমরা অতিক্রম করে আসছি, যেখানে ঈশ্বর এবং স্বর্গদূতরা এবং করুবগণ এবং সমস্ত স্বর্গীয় দল একত্রিত হয়েছে, কারণ তিনি বলেছেন যে স্বর্গীয় পিতার অজ্ঞতায় একটি চুড়ি পাখিও মাটিতে পড়তে পারে না। তিনি এই স্থানের বিষয়ে আরো কত কিছু জানেন যখন শত শত লোক তাদের মাথা নত করছেন এবং বিশেষ অনুরোধের জন্য আপনাকে আহ্বান করছেন। পিতা, আজ রাতে দরিদ্র বিশ্বের দিকে দৃষ্টিপাত করুন, কারণ আমাদের প্রয়োজন রয়েছে। আর আমি প্রার্থনা করি ঈশ্বর, কারণ আমরা এখানে একত্রিত হয়েছি এবং আপনার নিকট এক জীবন্ত ঈশ্বরের কাছে আমাদের বিশ্বাস প্রকাশ করছি, যিনি প্রার্থনার উত্তর দেন। আমরা অচ্ছিন্নতকদের জগতের হৃদয় ও কর্ণ থেকে বেরিয়ে এসেছি, একটি পৃথক জীবনযাপন করতে বেরিয়ে এসেছি এবং আপনার মধ্যে আমাদের বিশ্বাস স্বীকার করে জীবনযাপন করার জন্য আজ রাতে আমরা আমাদের হাত উপরে তুলেছি আর বলছি, আমাদের প্রয়োজন আছে। প্রিয় ঈশ্বর, তাদের প্রতিটি অনুরোধের উত্তর দিন। আর তারপর পিতা, আমরা প্রার্থনা করি যে আপনি আজ রাতে বাক্যে আমাদের সাথে দেখা করবেন। আমরা এখানে সংশোধনের জন্য এসেছি, বোঝার জন্য, যাতে আমরা জানতে পারি এই বর্তমান সময়ে কিভাবে জীবনযাপন করতে হবে, কি অপেক্ষা করতে হবে, কি করতে হবে, কারণ আমরা জানি প্রভুর আগমন ঘনিয়ে আসছে। ভবাদীরা যে সমস্ত চিহ্ন ভবিষ্যৎবাণী করেছিলেন সেই অনুসারে আমরা সেই সময়ের নিকটে আছি প্রভু, যখন আপনার সন্তানদের সম্পূর্ণ মুক্তি দেওয়া হবে। ঈশ্বর, আসুন আমরা প্রত্যেকে সেখানে থাকি পিতা, একজনে যেন নিখোঁজ না হই, এটাই আমাদের এখানে থাকার উদ্দেশ্য প্রভু। আমরা আপনাকে ভালোবাসি এবং আমরা সেই সময়ের জন্য প্রস্তুত হওয়ার চেষ্টা করছি। আমরা আজ রাতে আবার প্রার্থনা করি, আমাদের সাথে কথা বলুন আর অসুস্থদের সুস্থ করুন। ভবনে থাকা সমস্ত অসুস্থ এবং পীড়িত ব্যক্তিদের জন্য আমরা প্রার্থনা করি আপনি তাদের সুস্থ করুন প্রভু, এবং বিশেষ করে যাদের আধ্যাত্মিক প্রয়োজন রয়েছে, আমরা প্রার্থনা করি যেন আপনি প্রতিটি হারিয়ে যাওয়া আত্মাকে রক্ষা করেন। প্রত্যেক বিশ্বাসীকে পবিত্র আত্মায় পূর্ণ করুন এবং আপনার বিশ্বাসী সন্তানদের মধ্যে শক্তি ও শক্তি পুনর্নির্বীকরণ করুন। এই বিষয়গুলি প্রদান করুন পিতা। আমরা অনেক কিছু যাচনা করি, কারণ আপনি আমাদের যাচনা করতে বলেছেন। প্রাচুর্যের প্রার্থনা করিও, মহৎ বিষয়ের যাচনা করিও, তাদের অনেক যেন আমাদের আনন্দ পূর্ণ হয়। আর আমরা যীশু খ্রিস্টের নামে সেগুলি প্রার্থনা করি, আমেন। বসতে পারেন। আমি অবশ্যই আজ রাতে এটি একটি মহান সৌভাগ্য বলে মনে করি, এখানে আবার প্ল্যাটফর্মে ফিরে আসতে পেরে, এখানে এই উচ্চ বিদ্যালয়ে এই ভালো লোকদের মুখোমুখি হতে, যারা সুসমাচার শোনার জন্য জড়ো হয়েছে। আমি ঈশ্বরের করুণা প্রার্থনা করতে পারি যেন আমি আপনাকে সত্য বলতে পারি, যতদূর আমি সত্য জানি। তিনি এখনো একজন মানুষের মুখ বন্ধ করতে পারেন, যেমন তিনি সিংহের মুখ বন্ধ করতে পারেন। আর যদি আমি কখনো এমন কিছু বলার চেষ্টা করি যা ভুল এবং তার ইচ্ছার বিরুদ্ধে, আমার আন্তরিক প্রার্থনা হলো তিনি আমার মুখ বন্ধ করবেন, আমি এটা বলবো না, কারণ সত্যিই আমি স্বর্গে থাকতে চাই আমি নিজে, আর আমি কখনোই সেখানে থাকবো না, এবং এই সব ছাড়াও আমি একজন ভক্ত নেতা হব। কেউ এমন যে মিথ্যাভাবে কিছু করেছে যদি আমি এটা করি, কারণ আমি ভিন্ন কিছু জানি না। প্রভু আপনাকে আশীর্বাদ করুন। এখন আগামীকাল সকালে যদি ঈশ্বরের ইচ্ছা হয়, আমি সেই বিষয়ে কথা বলার লক্ষ্য রাখি, বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ। আর আমরা বিশ্বাস করি যে আপনারা আসবেন এবং আপনার পেন্সিল এবং কাগজপত্র নিয়ে আসবেন। আমরা খুব বেশি সময় নেব না, কিন্তু আমি চাই, এখানে ফিরে আসার আমার উদ্দেশ্য ছিল প্রথমে ইন্ডিয়ানায়, এবং আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম। আর আমি চেষ্টা করব আগামীকাল সকালে, যদি আমি আগামীকাল সকালে এটি না পাই, আমি আগামীকাল রাতে করব, কিন্তু আমি আগামীকাল সকালে চেষ্টা করতে যাচ্ছি, যদি প্রভু ইচ্ছা করেন, এই বিষয়ে কথা বলার জন্য চিন্তার দুটি ধারা। আর ঈশ্বর আমাদের সত্য কি তা জানতে সাহায্য করুন, সত্য কি তা জানতে, যাতে আমরা সত্যে এবং আলোতে চলতে পারি। আপনারা জানেন, একজন নিগ্রো বন্ধু ছিলেন, তিনি আমাকে বলেছিলেন, তিনি বললেন, ভাই বিলি, তিনি বললেন, আমি নদীর তীরে কোনো ঝামেলা চাই না। তিনি বললেন, আমি আমার টিকিট আমার হাতে রাখতে চাই, আর যখন বাঁশি বাজে আমি সেখানে কোনো ঝামেলা চাই না। আমি অনেকদিন আগে প্রভুকে বলেছি, যদি কিছু ভুল থাকে আমাকে এখনই এটি নিষ্পত্তি করতে দিন। বললেন, কারণ সেই সকালে যখন জাহাজটি অন্যদিকে চলে যাবে তখন অন্ধকার এবং ঝড় হবে। বললেন, আমি কোনো হস্তক্ষেপ চাই না, আমি এখনই সবকিছুর যত্ন নিতে চাই। এই জন্যই আমরা এখানে আছি, এই সমস্ত হস্তক্ষেপের সমাধানের জন্য, যাতে আমরা সেই সময়ে জাহাজে প্রবেশ করতে পারি। এখন আমি আজ রাতে আপনাদের সাথে বেশিক্ষণ কথা বলবো না, কারণ আগামীকাল আমাদের দুটি সভা রয়েছে, আর তারপর আমি সরাসরি চলে যাব অন্য কোথাও, আরো অন্যান্য সভায়। কিন্তু এখন দ্বিতীয় বিবরণের পুস্তকে আমি দ্বিতীয় বিবরণ ১৬ অধ্যায়ের প্রথম তিনটি পদ পড়তে চাই, ১৬:১-৩। তুমি আবিব মাস পালন করিবে, তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে নিস্তার পর্ব পালন করিবে। আবিবের চতুর্থ মাসে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে রাত্রিকালে মিশর হইতে বাহির করিয়া আনিয়াছিলেন। সেই স্থানে তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে মেষাদি পাল ও গোপাল হইতে পশু লইয়া নিস্তার পর্বের বলিদান করিবে, যেখানে সদাপ্রভু আপন নামের বাসার্থে স্থান মনোনীত করিবেন। এখন আজ রাতে আমার বিষয় হল ঈশ্বরের মনোনীত উপাসনার স্থান। আপনি যদি লক্ষ্য করেন, সেই মাস ABADB মানে এপ্রিল, এপ্রিল মাস যখন তাদের বের করে আনা হয়েছিল। আর এখন আশ্চর্যের বিষয় হল যে আমরা আজ রাতে ঈশ্বরের উপাসক হিসাবে এই সময়ে যখন আমরা বাস করছি, আর আমরা মানুষের অনেক ভিন্ন ধারণা খুঁজে পাই, আর যতক্ষণ পর্যন্ত বিষয়টির সম্পর্কে ভিন্ন ধারণা রয়েছে সেখানে বিভিন্ন প্রশ্ন আছে জিজ্ঞাসা করা। প্রতিটি প্রশ্নের একটি সত্য উত্তর থাকতে হবে। আমি যদি প্রশ্ন করি, এটা কি? ঠিক আছে, তারা বলবে একটি ডেস্ক। এটা কিসের জন্য? দেখুন, এখন সেখানে কেউ বলতে পারেন, এটি একটি ডেস্ক নয়, এটি একটি বোর্ড। ঠিক আছে, এটি একটি বোর্ড, কিন্তু তবুও এটি একটি ডেস্ক। আপনারা দেখুন, এর একটি সত্য উত্তর থাকতে হবে। যদি আমি কোনো বিষয়ে একটি প্রশ্ন জিজ্ঞাসা করি, সেখানে একটি সত্য উত্তর থাকতে হবে। এর কাছাকাছি কিছু থাকতে পারে, কিন্তু প্রতিটি প্রশ্নের একটি সত্য সরাসরি উত্তর থাকতে হবে। সুতরাং তাই আমাদের জীবনে আসা প্রতিটি প্রশ্নের একটি সত্য সঠিক উত্তর থাকতে হবে। আর এখন আজ আমরা এটা বলতে শুনছি, আজ পৃথিবীতে আমাদের অনেক লোক একজন ধর্মপ্রচারক হিসাবে সমুদ্র এবং বিশ্বজুড়ে বেশ কয়েকটি ভ্রমণ যাত্রা করেছেন। আমি বিভিন্ন ধর্মের সংস্পর্শে এসেছি, যেমন বুদ্ধ এবং মুসলিম এবং শিখ এবং জৈন এবং আরো অনেক কিছু জগতের ধর্ম। তারপর এখানে আমাদের নিজস্ব মার্কিন যুক্তরাষ্ট্রে এবং অন্যান্য বিদেশি দেশে আমাদের বিভিন্ন গির্জার সাথে দেখা করা, যেমন আমাদের ধর্ম সম্প্রদায়ের গির্জাগুলোর সাথে, আদি রোমান ক্যাথলিক থেকে শুরু করে তারপর গ্রিক, আরো অনেকে এবং বিভিন্ন আচার। তারপরে সমস্ত ধর্ম সম্প্রদায়ের যুগে 900 এবং কিছু বিভিন্ন প্রতিষ্ঠান ধর্ম সম্প্রদায়ের মধ্যে। এখন তাদের প্রত্যেকে অবশ্যই আপনি তাদের ধারণা দেখতে পারেন, এবং আমি তাদের দোষ দিতে পারি না। প্রত্যেকে দাবি করে যে তারা সত্য, তাদের কাছে সত্য রয়েছে। আর যারা সেই গির্জার অন্তর্গত, তাদের সেটি বিশ্বাস করা উচিত, কারণ তারা তাদের গন্তব্য, তাদের অনন্ত গন্তব্য সেই মণ্ডলীর শিক্ষার উপর দাখিল করেছে। আর তারা এতটাই আলাদা একটি অন্যটির থেকে যতক্ষণ না এটি 900 এবং কিছু ভিন্ন প্রশ্ন তৈরি করে। অতএব 900 এবং কিছু ভিন্ন প্রশ্ন হওয়ায় একটি সঠিক উত্তর থাকতে হবে। আর আমি আজ রাতে আমাদের জন্য চাই, কারণ আমরা স্বর্গে যাওয়ার চেষ্টা করছি এবং আমাদের প্রভু যীশুর সাথে দেখা করতে, যাকে আমরা সবাই ভালোবাসি, আমি এটা খুঁজে বের করার জন্য শাস্ত্রে অনুসন্ধান করতে চাই। এখন যদি এটি একটি বাইবেলের প্রশ্ন হয়, তাহলে এর একটি বাইবেলের উত্তর থাকা উচিত। এটি পুরুষদের একটি দল থেকে, কোন নির্দিষ্ট সহভাগিতা থেকে আসা উচিত নয়। অথবা কোনো শিক্ষাবিদ থেকে অথবা কোনো ধর্ম সম্প্রদায় থেকে, এটি সরাসরি শাস্ত্র থেকে আসা উচিত, যেখানে ঈশ্বরের উপাসনার মিলন স্থান। নিশ্চয় ঈশ্বর হয়ে কোথাও একটি মিলন স্থান রয়েছে যেখানে তিনি দেখা করেন। এখন আমরা এখানে খুঁজে পাই যে দ্বিতীয় বিবরণে এখানে শুরুতে মোশি শাস্ত্র পাঠ করছেন, তিনি তাদের যা বলেছিলেন, যেভাবে তিনি তাদের একটি মহান শক্তিশালী হাত দ্বারা মিশর থেকে বের করে এনেছিলেন এবং প্রথমে তাদের প্রতিষ্ঠা করেছিলেন। মিশর থেকে বেরিয়ে আসার আগ পর্যন্ত তাদের ঈশ্বরের প্রজা বলা হতো, তারপর তাদের বলা হয়েছিল ঈশ্বরের মণ্ডলী, কারণ একটি মণ্ডলী হলো একটি সমাবেশ অথবা প্রকৃতপক্ষে চার্চ শব্দের অর্থ হলো যাদের বাইরে আহ্বান করা হয়েছে, যাদের ডাকা হয়েছে, আর তারা মিশর থেকে বেরিয়ে আসে মণ্ডলী হওয়ার জন্য। এখন ঈশ্বর তাদের বলেছিলেন, যখন তারা মন্দির প্রতিষ্ঠা করার আগে এবং তারা যা কিছু করেছিল, আমি আমার উপাসনার স্থান নির্বাচন করিব এবং আমি তাহাতে আমার নাম রাখিব। আর এটাই একমাত্র স্থান যেখানে ঈশ্বর কখনো কারোর সাথে দেখা করতে পারেন, তার নিজের পছন্দ দ্বারা। তিনি তার স্থান বেছে নেন এবং যেখানে তিনি তার স্থান বেছে নেন, তিনি তার নাম সেখানে রাখেন। এখানে দ্বিতীয় পদটি আমাদের বলে যে তিনি তার নাম সেই স্থানে রাখবেন যেখানে তিনি লোকদের জন্য তার উপাসনা করার স্থান বেছে নিয়েছিলেন। এখন এর বিষয় হলো, আমরা সেই স্থানটি কোথায় তা খুঁজে বের করতে চাই। 900 ভিন্ন কিছু ধারণা নিয়ে আমরা সমস্ত বিধর্মী ধর্মকে এড়িয়ে যাচ্ছি, আর শুধু খ্রিস্টান ধর্মের কথা বলছি। বিধর্মীদের প্রতি আমার অনুভূতি আছে, নতুবা আমি সেখানে গিয়ে তাদের সাথে কথা বলতাম না, কিন্তু তারা ভুল। খ্রিস্ট ধর্ম হলো একমাত্র ধর্ম যা সত্য, সেটি হলো খ্রিস্ট ধর্ম। আর আমি এটা বলছি না কারণ আমি একজন খ্রিস্টান, কারণ আমি বিশ্বাস করি যে এটি সত্য, এটি একমাত্র ধর্ম যা সঠিক। আমি সেই কবরে গিয়েছি যেখানে প্রতি 4 ঘন্টা পর পর সাদা ঘোড়া পরিবর্তন করা হয়, যেখানে মুহাম্মদ একজন বড় প্রচারক এবং নেতা খ্রিস্টের ঠিক পরে অনুমিত ভাবে একজন ভবিষ্যৎ বক্তা ছিলেন, এবং আমি সন্দেহ করি না কিন্তু তিনি যা ছিলেন মেকাবি ভাইদের ঠিক পরে। কিন্তু যখন তিনি মারা যান, তিনি দাবি করেছিলেন যে তিনি পুনরায় জীবিত হবেন এবং সমগ্র বিশ্ব জয় করবেন। এখন প্রায় প্রতি 4 ঘন্টা পর পর তারা প্রহরী পরিবর্তন করে এবং তারা তার সমাধিতে একটি সাদা ঘোড়া রাখে। তারা 2000 বছর ধরে আশা করে আসছে যে তিনি আবার উঠবেন এবং বিশ্ব জয় করবেন, কিন্তু আপনারা দেখুন। আর আপনি বুদ্ধের কাছে যান, বুদ্ধ অনেক শত বছর বেঁচেছিলেন, প্রায় 2300 বছর আগে, জাপানের দেবতা, আর তিনি একজন দার্শনিক ছিলেন, কনফুসিয়াসের মতো কিছু ইত্যাদি। কিন্তু এই সব প্রতিষ্ঠাতাদের জন্য এবং আরো অনেকে, তারা সকলে তাদের দর্শন নিয়ে মারা গেছেন আর তাদের সমাহিত করা হয়েছে এবং কবরে রয়েছেন। কিন্তু খ্রিস্ট ধর্ম যা যীশু খ্রিস্ট দ্বারা প্রতিষ্ঠিত, সেখানে একটি খালি সমাধি রয়েছে। তিনি একমাত্র মানুষ যিনি পৃথিবীতে দাঁড়িয়েছিলেন আর জীবন যাপন করেছিলেন এবং বলেছিলেন, আমার জীবন সমর্পণ করার এবং পুনরায় উত্থাপন করার ক্ষমতা আমার আছে, আর তিনি এটা করেছিলেন, আর তিনি আজ জীবিত আছেন। আর আমরা জানি তিনি জীবিত আছেন কারণ তিনি আমাদের সঙ্গে আছেন এবং দৈহিক চিহ্ন ও আশ্চর্যের কাজ দ্বারা নিজেকে প্রমাণ করেন, যা তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি সেটি দেখানোর জন্য করবেন, এমনকি আগুনের স্তম্ভ হিসাবে যা ইসরায়েলের সন্তানদের প্রান্তরের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছিল, এটি আজ আমাদের কাছে আছে। এমনকি এর ছবিও তোলা হয়েছে, তিনি যে চিহ্ন ও আশ্চর্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা সম্পাদন করছেন এই সময়ে। তিনি যে সমস্ত বাক্য প্রতিশ্রুতি দিয়েছিলেন তা আজ প্রকাশিত হচ্ছে। অতএব বাকি বিধর্মী বিশ্বের দূরে, এটা খ্রিস্টান ধর্ম। এখন ঈশ্বর কোথায় মিলিত হন সে সম্পর্কে 900 এবং কিছু প্রশ্ন রয়েছে। তিনি ম্যাথডিস্টের সাথে দেখা করেন অথবা তিনি ব্যাপটিস্টের সাথে দেখা করেন, আর তিনি এর সাথে, ওর সাথে এবং অন্যদের সাথে দেখা করেন। এখন সেখানে একটি প্রশ্ন আছে, তাই প্রত্যেককে ভয়ের সাথে এবং কাঁপতে কাঁপতে তার নিজের পরিত্রাণ অনুসন্ধান করতে হবে। কিন্তু আজ রাতে আমি খুঁজে বের করার চেষ্টা করতে চাই এবং শাস্ত্রে প্রমাণ করতে চাই কোথায় সেই সঠিক স্থান যেখানে ঈশ্বর মানুষের সাথে মিলিত হন এবং উপাসনা করেন। আর যদি সেটাই হয়, সেটাই একমাত্র স্থান যেখানে তিনি কখনো দেখা করবেন। এখন আমরা এই পাঠ্যটি দ্বিতীয় বিবরণ থেকে নিয়েছি। এটি একটি গ্রিক শব্দ যার একটি যৌগিক অর্থ রয়েছে, অথবা এর অর্থ হলো দুটি আইন। গ্রিক শব্দ ডিউটেরোনমি মানে দুটি ভিন্ন নিয়ম, আর সেটাই ঈশ্বরের আছে, দুটি ভিন্ন আইন, আর তাদের একটি হলো মৃত্যুর নিয়ম আর অন্যটি হলো জীবনের নিয়ম। ঈশ্বরের দুটি আইন আছে, তাকে অনুসরণ করা এবং তার সেবা করা এবং তার উপাসনা করা হলো জীবন, প্রত্যাখ্যান করা মৃত্যু। ঈশ্বরের দুটি আইন আছে। এখন সেই আইনগুলির মধ্যে একটি বিশ্বের কাছে স্বীকৃত হয়েছিল সিনাই পর্বতে। ঈশ্বর মসি এবং ইসরায়েলকে ব্যবস্থা দিয়েছিলেন, এমন নয় যে ব্যবস্থা তাদের সাহায্য করতে পারে, কিন্তু ব্যবস্থা কেবল তাদের নির্দেশ করেছিল যে তারা পাপী। সেই সময় পর্যন্ত তারা জানত না পাপ কি, যতক্ষণ না তাদের কাছে একটি ব্যবস্থা ছিল। দণ্ড ছাড়া আইন হতে পারে না, একটি আইন নয় শাস্তি ছাড়া। তাই ব্যবস্থা লঙ্ঘন হলো পাপ, এবং পাপের বেতন মৃত্যু। তাই যতক্ষণ না ঈশ্বর তাদের জন্য একটি ব্যবস্থা তৈরি করেন, ততক্ষণ তাদের কাছে কোনো অপরাধ গণনা করা হয়নি। যদি সেখানে কোনো আইন না থাকে যা বলে আপনি ঘন্টায় 20 মাইলের বেশি গতিতে যেতে পারবেন না, তখন আপনি প্রতি ঘন্টায় 20 মাইলের বেশি গতিতে যেতে পারবেন। কিন্তু যখন একটি আইন বলে যে আপনি এটা করতে পারবেন না, তখন এর পিছনে একটি আইন এবং একটি দণ্ড থাকে। এখন মৃত্যুর নিয়ম সিনাই পর্বতে দেওয়া আদেশ ছিল, যা মানুষকে বলেছিল যে সে একজন পাপী, আর ঈশ্বরের নিয়ম লঙ্ঘন করার জন্য তিনি মারা যান। কিন্তু ব্যবস্থায় কোনো পরিত্রাণ নেই, এটা শুধুমাত্র একজন পুলিশ যা আপনাকে কারাগারে রাখতে পারে, এটা আপনাকে বাইরে নিয়ে আসতে পারে না। কিন্তু তারপর তিনি আরেকটি নিয়ম প্রদান করেন, সেটি ছিল কালভেরি পর্বতে, যেখানে যীশু খ্রিস্টে পাপ গণনা করা হয়েছিল এবং সেখানে দণ্ড পরিশোধ করা হয়েছিল। আর ব্যবস্থা ছাড়া অনুগ্রহতেই তোমরা পরিত্রাণ পাইয়াছ, ঈশ্বরের অনুগ্রহে, আপনার সত্তা সম্পর্কে ঈশ্বরের পূর্ব জ্ঞানের পূর্ব নির্ধারণের মাধ্যমে। এখন আমরা এই দুটি নিয়ম দেখতে পাই। দ্বিতীয় বিবরণ দুটি আইনের কথা বলছে। দুটি আইন ছিল, একটি ছিল মৃত্যুর নিয়ম, অন্যটি জীবনের নিয়ম। লোকদের জন্য দুটি নিয়মও ছিল, আমরা সকালে তাদের নিয়ে কথা বলতে যাচ্ছি। তাদের মধ্যে একটি শর্ত আদমকে দেওয়া হয়েছিল, যদি তুমি এটা করো আর সেটি না করো। কিন্তু সেই নিয়ম ভঙ্গ করা হয়েছিল, আদম হবা সেটা ভেঙেছিলেন এদন উদ্যানে। তারপর ঈশ্বর দ্বিতীয় নিয়ম করেন এবং এটি আব্রাহামকে দেন, আর সেই নিয়ম ছিল শর্তহীন। এটি আপনি কি করেছেন অথবা আপনি কি করবেন তা নয়, তিনি বলেছিলেন আমি ইতিমধ্যে এটা করেছি। এটাই অনুগ্রহ, এটাই জীবনের নিয়ম। ঈশ্বর আব্রাহাম এবং তারপরে তার বংশের জন্য এটি করেছিলেন, এটি আব্রাহামের সমস্ত বংশের জন্য। যেমন বাইবেল বলে সমস্ত ইসরায়েল পরিত্রাণ পাবে, কিন্তু এর অর্থ ইহুদিরা নয়। যেমন পল বলেছেন, সেই ইসরায়েল যাহা ভিতরে অথবা বাহ্যিক ইসরায়েল। বাহ্যিক, যেমন আমরা অন্য রাতে কথা বলেছিলাম, এটা ছিল ইসহাকের সন্তান জনতার দ্বারা, কিন্তু ঈশ্বরের নিয়ম খ্রিস্টের মাধ্যমে ছিল, যিনি আব্রাহামের রাজবংশ ছিলেন, যে অনুগ্রহে সমস্ত ইসরায়েল পরিত্রাণ পাইয়াছে। সেটা হলো যাহা কিছু খ্রিস্টে আছে তাহারা পরিত্রাণ পাইয়াছে সর্বোপরি, ঈশ্বরের দ্বিতীয় নিয়ম। কিন্তু এই সমস্ত বিষয়গুলি খ্রিস্টকে পূর্বাভাস দিত। এখন দ্বিতীয় পদটি লক্ষ্য করুন, এখানে দ্বিতীয় বিবরণ 16 অধ্যায়ের দ্বিতীয় পদ, আমি যে স্থান মনোনীত করেছি সেখানে উপাসনা করো। এখন আপনাকে অবশ্যই ঈশ্বরের উপাসনা করতে হবে, তিনি বলেছেন আমি যে স্থান মনোনীত করেছি সেখানে, অন্য কেউ কোন স্থান মনোনীত করেছে তা নয়, কিন্তু আমি যা মনোনীত করেছি। এখন যদি ঈশ্বর একটি স্থান বেছে নেন, তাহলে তিনি এই বিষয়ে কি বলেছেন তা খুঁজে বের করা আমাদের কর্তব্য। আর এটা কোথায়, আমি এটি খুঁজে বের করতে চাই, কারণ সত্যি আমি তার উপাসনা করতে চাই। আমরা সবাই এখানে আছি আজ রাতে তার উপাসনা করার জন্য। আমরা আজ রাতে এখানে বসে আছি, মেথডিস্ট, ব্যাপটিস্ট, ক্যাথলিক, জেহোভা উইটনেস, খ্রিস্টান সায়েন্স, আর সকলে, কিন্তু আমরা সকলে কিছু খুঁজছি। আমরা সত্য জানতে চাই। বাইবেল বলে তোমরা সত্য জানিবে এবং সত্য তোমাদের মুক্ত করিবে। কেউ, আপনি জানেন না আপনি কি করছেন, আপনি জানেন না কিভাবে এটা করতে হয়। যতক্ষণ না আপনি এটা কিভাবে করতে হয় জানেন, বরং আপনি জানেন না কি করতে হবে, যতক্ষণ না আপনি জানেন কিভাবে এটি করতে হবে। আপনি কি করছেন এবং কিভাবে এটি করতে হবে তা আপনাকে অবশ্যই জানতে হবে। এটি আমাদের দেখায় যে ঈশ্বর তার উপাসকদের জন্য একটি মিলন স্থান রেখেছেন, একটি নির্দিষ্ট স্থানে। সেই স্থানে শুধুমাত্র ঈশ্বর তার উপাসকদের সাথে দেখা করেন। এখন এছাড়াও তিনি তার উপাসকদের জন্য যে স্থানটি বেছে নিয়েছেন, তিনি দাবি করেছেন যে তিনি তার নাম রাখবেন। এখন আসুন অনুসন্ধান করি এবং শাস্ত্রের মাধ্যমে খুঁজে বের করি এই স্থানটি কোথায়। নিশ্চয়ই যদি ঈশ্বর বলেন তিনি তার নাম এই স্থানে রাখবেন, যেখানে তিনি লোকদের সাথে দেখা করার জন্য বেছে নিয়েছিলেন এবং তাদের সঙ্গে উপাসনা, অথবা তারা তার উপাসনা করে, বরং এটা বাইবেলে কোথাও আছে, কারণ এটা সব যুগের জন্য ছিল। আর মহান অপরিবর্তনীয় ঈশ্বর পরিবর্তন করতে পারেন না, মানুষ বদলে যায়। কিন্তু আপনি যে কোনো কিছুর উপর আপনার জীবন দিতে পারেন, যে বিষয়ে ঈশ্বর বলেছেন কোনো সময়ে, কারণ এটি সত্য। এটা সত্য, কারণ এটাই একমাত্র বিষয় যার উপর আমি আস্থা রাখতে পারি, তা হলো বাইবেল। কারণ মানুষের বাক্য ব্যর্থ হবে, কিন্তু ঈশ্বর সর্বশ্রেষ্ঠ। গত বছরের চেয়ে এই বছর আমার আরো বেশি জানা উচিত, আপনারও উচিত। প্রতিদিন আমরা সসীম, তাই আমরা জ্ঞান অর্জন করি, কিন্তু ঈশ্বর অসীম। তিনি অসীম, আর অসীম হওয়ায় তিনি জ্ঞান অর্জন করতে পারেন না। তিনি সিদ্ধ শুরু করার জন্য প্রতিটি সিদ্ধান্ত সঠিক হতে হবে। আর ঈশ্বর যেভাবে একবার কাজ করেছিলেন, তাকে অবশ্যই চিরকাল সেভাবে কাজ করতে হবে। অথবা তিনি ভুল কাজ করেছিলেন যখন তিনি প্রথমবার কাজ করেছিলেন। যদি একজন মানুষ কখনো পরিত্রাণের জন্য ঈশ্বরের কাছে আসেন, যে ভিত্তিতে তিনি তাকে গ্রহণ করেছেন, এটা প্রতিবার একই ভিত্তিতে গ্রহণ করতে হবে, সেটা ঠিক। যদি একজন ব্যক্তি ঈশ্বরের কাছে ঐশ্বরিক আরোগ্যকরণের জন্য আসেন এবং ঈশ্বর তাকে একটি নির্দিষ্ট ভিত্তির উপর গ্রহণ করেন, পরবর্তী ব্যক্তির ক্ষেত্রে তাকে সেই ব্যক্তিকে একইভাবে গ্রহণ করতে হবে। নতুবা যখন তিনি প্রথম ব্যক্তিকে গ্রহণ করেছিলেন, তিনি ভুল করেছিলেন। ঈশ্বর একটি ভিত্তি তৈরি করেছিলেন যার উপর ভিত্তি করে তিনি একজন মানুষের সাথে দেখা করবেন। তিনি একটি ভিত্তি তৈরি করেছেন, তিনি কি করবেন, তিনি কিভাবে করবেন, আর সেটা এদন উদ্যানে একটি মেষ শাবকের বলিদানের রক্তের মাধ্যমে হয়েছিল। ঈশ্বর কখনো কোনো সময় কখনো এটি পরিবর্তন করেননি। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন কিভাবে তিনি মানুষকে রক্ষা করবেন। আমরা আজ মানুষকে এটিতে শিক্ষিত করার চেষ্টা করেছি, আমরা তাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি, তাদের শিক্ষিত করার চেষ্টা করেছি, ধর্ম সম্প্রদায় ভুক্ত করার চেষ্টা করেছি, এই সমস্ত অন্যান্য ধরনের বিষয় করার চেষ্টা করেছি। তাদের ভিতরে নিয়ে আসুন, তাদের কম্পিত করুন, তাদের বাপ্তিস্ম দিন, অন্য যে কোনো উপায়ে চিঠির মাধ্যমে তাদের নিয়ে আসুন, কিন্তু তবুও একই ঈশ্বর মেষ শাবকের বয়ে যাওয়া রক্তের অধীনে একজন মানুষের সাথে দেখা করেন। রক্ত আদিতে ঈশ্বরের পথ ছিল এবং রক্ত আজ রাতে ঈশ্বরের পথ আছে। প্রায়শ্চিত্ত করা এবং এই সমস্ত কিছু করা ভালো, কিন্তু পরিত্রাণ শুধুমাত্র রক্তের মাধ্যমে আসে। রক্ত হলো একমাত্র উপায় যা ঈশ্বর মানুষকে বাঁচানোর জন্য বেছে নিয়েছেন, এবং তিনি এটি পরিবর্তন করতে পারেন না। ইয়োবেরও একই বিষয় ছিল। তিনি জানতেন যে তিনি একজন ধার্মিক, কারণ তিনি সেই বলি উৎসর্গ করেছিলেন যা ঈশ্বর তার কাছে চেয়েছিলেন। এখন আসুন আমরা এখন অনুসন্ধান করি যে এই স্থানটি কি যেখানে তিনি তার নাম রেখেছেন, তিনি কোথায় তার নাম রেখেছেন, তা আমাদের খুঁজে বের করতে হবে। তারপর যদি আমরা খুঁজে পাই ঈশ্বরের নাম কি এবং তিনি এটি কোথায় রেখেছেন, তারপর আমরা এটি খুঁজে পাওয়ার সাথে সাথে আমরা উপাসনার স্থান খুঁজে পাব। এই সমস্ত বিষয়গুলি অবশ্যই একটি আসন্ন বিষয়গুলির ছায়া ছিল। সমস্ত ব্যবস্থা ভবিষ্যৎ বিষয়গুলির পূর্বাভাস দিচ্ছিল। ঠিক যেমন চন্দ্র সূর্যের একটি ছায়া, এটি সূর্যের অনুপস্থিতিতে কাজ করে, ঠিক যেমন মণ্ডলীকে ঈশ্বরের পুত্রের অনুপস্থিতিতে পরিবেশন করা হয়। পুত্রের অনুপস্থিতিতে কম আলো, মণ্ডলী বিশ্বাসীরা ঈশ্বরের সেবা করে এবং পুত্রের অনুপস্থিতিতে আলো প্রদান করে। কিন্তু যখন সূর্য উদিত হয়, তখন আপনি আর চাঁদ দেখতে পান না, কারণ এটি অস্ত যায়। এটির আর আলোর প্রয়োজন নেই, কারণ এটি কেবল দ্বিতীয় ভাবে তার আলো পায় সূর্য থেকে। এখন স্বামী এবং স্ত্রীর মতো সূর্য এবং চন্দ্র হল মণ্ডলী এবং খ্রিস্ট। এখন আমরা দেখতে পাই যে এই বিষয়গুলি খ্রিস্টের ছায়া, প্রতিটি বলিদান পর্ব এবং পুরাতন নিয়মের সবকিছু খ্রিস্টকে পূর্বাভাস দিয়েছে, ঠিক যেমন ছায়া মেঝেতে আঘাত করে। এখন এখানে আমাদের সঠিক উপাসনা স্থান খুঁজে বের করতে হবে। পুরাতন নিয়মে এখানে ফিরে যেতে হবে যেখানে এটি দেওয়া হয়েছিল এবং এই বিষয়গুলি কি ছিল তা দেখতে হবে। এখন যখন একটি ছায়া মেঝেতে পড়ে, আপনি বলতে পারেন যে এটি পুরুষ, মহিলা অথবা পশু, অথবা এটি যাই হোক না কেন, কারণ এটি মেঝেতে একটি ছায়া ফেলে। আর সেই ছায়া যত ছোট হয়, ছায়াটি নেতিবাচক হয় এবং ইতিবাচক ছাড়া একটি নেতিবাচক হতে পারে না। অতএব যখন ইতিবাচকটি নেতিবাচকের কাছাকাছি চলে আসে, তখন নেতিবাচকটি ইতিবাচকের মধ্যে গ্রাস হয়। ছায়া এবং ইতিবাচক একসাথে আসে, আর এটাই এটিকে ইতিবাচক করে তোলে। আর যদি সমস্ত পুরনো বিষয়, বাইবেল বলে পুরাতন নিয়ম আগামী বিষয়ের ছায়া মাত্র ছিল, তাই খ্রিস্ট আসন্ন বিষয়ের ছায়া ছিলেন। তাই আমরা দেখতে পারি পুরাতন নিয়মের প্রকারের দ্বারা যেখানে তিনি তার নাম রাখতে বেছে নিয়েছিলেন। আর এখন আপাতত, এখন ছায়া যেমন একটি মেঝেতে পড়ে, আমি বললাম একটি নেতিবাচক, একটি প্রকার, তাই আমরা উপাসকগণ পুরাতন নিয়মের ছায়াগুলিকে নতুনের ইতিবাচকতায় ম্লান হতে দেখতে পারি। এখন সকল পর্ব, ছুটির দিন, সমস্ত মন্দির, সকল কাঠ, মন্দিরের মধ্যে সবকিছু খ্রিস্টের ছায়া প্রদান করে। সকল নৈবেদ্য, সমস্ত নিয়ম, সবকিছু খ্রিস্টের প্রকারে ছিল। আমরা এর মধ্যে দিয়ে এসেছি সময়ের পর সময় ধরে এখানে ট্যাবারনাকেলে। তারপর আমরা দেখতে পাই এর দ্বারা প্রতিটি ধর্মমত, গির্জা এবং ধর্ম সম্প্রদায়কে অনেক পিছনে ফেলে দেওয়া হয়েছে। এটা এমনকি দৌড়ের মধ্যেও নেই মোটেও। প্রতিটি ধর্মমত, প্রতিটি গির্জা, প্রতিটি ধর্ম সম্প্রদায় সম্পূর্ণভাবে বাদ পড়েছে, তাদের জন্য কোনো স্থান নেই। পুরাতন নিয়মে অথবা বাইবেলের কোথাও গির্জার কোনো প্রকার নেই, কিন্তু বাবিল উচ্চ গৃহের জোরপূর্বক ঐক্য এটাই একমাত্র বিষয় যা একতার ধরনকে প্রদর্শন করে। কারণ এটা নিম্রোদের দ্বারা হয়েছিল, একজন দুষ্ট ব্যক্তি যিনি বাইরে গিয়ে সমস্ত ছোট দেশকে এক জায়গায় আসতে বাধ্য করেছিলেন। আর এই বড় দুর্গে এটি একটি ধর্মীয় উপাসনা ছিল অবশ্যই, কিন্তু ঈশ্বরের বাক্যে বিবেচনা করা হয়নি। তাই সেখানে আপনি পুরাতন নিয়মে ধর্ম সম্প্রদায়ের প্রকার দেখতে পান, বাবিলের দুর্গ, যা এই ধর্ম অবশ্যই একটি ধর্ম ছিল কিন্তু ঈশ্বরের বাক্যের ধর্ম ছিল না। ঈশ্বর কোন ধর্ম সম্প্রদায়ে তার নাম রাখার জন্য মনোনীত করেননি। যদি তা হয়, আমাকে শাস্ত্র থেকে দেখান। আমি জানি তারা দাবি করে যে তার আছে, কিন্তু তিনি তা করেননি। তিনি অনেক জায়গায় তার নাম রাখতে পারেন না, কারণ তিনি বলেছেন তিনি তার নাম এক জায়গায় রেখেছেন, আর সেই একটি স্থান আমাদের প্রতিটি ধর্ম সম্প্রদায় বলতে চায় তারা সেই স্থান, কিন্তু এটা বিপরীত। কিন্তু তিনি তার নাম কোথায় রেখেছেন এবং তিনি প্রথমে তার নাম কি, ঈশ্বরের নাম কি, তা আমাদের নাম খুঁজে বের করতে হবে। আমরা এটি খুঁজে বের করার আগে তিনি এই স্থানে কি স্থাপন করেছেন। এখন আমরা খুঁজে পাই যে তার অনেক উপাধি ছিল, তাকে বলা হয়েছিল, তাকে বলা হতো পিতা, যা একটি উপাধি, আবার তাকে বলা হয়েছিল পুত্র, যা একটি উপাধি, তাকে বলা হয়েছিল পবিত্র আত্মা, যা একটি উপাধি, তাকে বলা হয়েছিল শারণের গোলাপ, যা একটি উপাধি, তলভূমির শোষণ পুষ্প একটি উপাধি, প্রভাতীয় তারা, জিহোবা জিরি, জিহোবা রাফা, সাতটি ভিন্ন যৌগিক পরিত্রাণমূলক নাম, এবং তাদের সবই ছিল উপাধি, তাদের কোনটি নাম ছিল না। কিন্তু তার একটি নাম আছে। যখন তিনি মোশির সাথে দেখা করেছিলেন তখনও তার কোনো নাম ছিল না, এবং তিনি মোশিকে বলেছিলেন, আমি যিনি আছি সে আমি। আর যখন আমরা যিশুকে পৃথিবীতে দেখি ইব্রীয় ৬ অধ্যায়ের কথা বলতে, আমি আপনাদের ক্ষমা প্রার্থনা করছি, যখন লিখিত সুসমাচার ৬ অধ্যায় তিনি বললেন, আমি যিনি আছি সেই আমি। তারা বলেছিল, কেন, আপনি একজন পুরুষ, ৫০ বছরের বেশি বয়সী নন, আর বলেন যে আপনি আব্রাহামকে দেখেছেন। তিনি বলেছিলেন, আব্রাহামের পূর্বে আমি আছি, আর আমি আছি তিনি ছিলেন। জ্বলন্ত ঝোপ, আগুনের স্তম্ভ, যা মোশির সময়ে জ্বলন্ত ঝোপের মধ্যে ছিল, সেই আমি যিনি আছি সেই আমি। আর এখন আমরা খুঁজে পাই যে যিশু বলেছেন, এছাড়াও আমি আপন পিতার নামে আসিয়াছি, আর তোমরা আমাকে গ্রহণ করো না। তাহলে পিতার নাম যিশু হতে হবে, সেটা ঠিক। পিতার নাম যিশু, কারণ যিশু তাই বলেছেন, আমি আমার পিতার নাম বহন করি, আমি আপন পিতার নামে আসিয়াছি, আর তোমরা আমাকে গ্রহণ করো না। তাহলে তার নাম ছিল যিশু, আর গাব্রিয়েল তাকে যিশু বলেছেন, ভববাদীরা তাকে যিশু বলেছেন, এবং তিনি যিশু ছিলেন। তার জন্মের আগে এমনকি পবিত্র ভববাদী তার নাম ইমানুয়েল বলেছিলেন, যা হলো আমাদের সহিত ঈশ্বর। তাহলে জগতের পাপভার লইয়া যাইবার নিমিত্ত ঈশ্বরের দেহে প্রকাশিত হইলেন, এবং সেটি করার সময় তাকে যিশুর নাম দেওয়া হয়েছিল। সুতরাং যিশু সেই নাম, আর সেই নাম একজন মানুষের মধ্যে স্থাপন করা হয়েছিল। একটি গির্জা নয়, একটি ধর্ম সম্প্রদায় নয়, একটি ধর্মমত নয়, কিন্তু একজন মানুষের মধ্যে। তিনি যিশু খ্রিস্টের মধ্যে তার নাম স্থাপন করতে বেছে নিয়েছিলেন। এখন আমরা খুঁজে পেয়েছি যে তখন তিনি ঈশ্বরের উপাসনার স্থান হয়ে যান, যেখানে আপনি তার উপাসনা করেন। এমনকি তিনি জন্মগ্রহণ করার আগে তার নাম যিশু বলা হয়েছিল। এটা এত গুরুত্বপূর্ণ ছিল, এটা তার মাকে স্বর্গদূত গাব্রিয়েল দ্বারা দেওয়া হয়েছিল, যে তার নাম বলা হবে যিশু, ঈশ্বরের পুত্র, তিনি যা ছিলেন। তাহলে সেখানে আমাদের এটা আছে, এটাই একমাত্র, এটা একমাত্র তার জন্য ঈশ্বরের মনোনীত উপাসনার স্থান, ঈশ্বরের স্থান নির্বাচিত। ঈশ্বর মানুষের সাথে দেখা করার জন্য বেছে নিয়েছেন, একটি গির্জায় নয়, একটি ধর্ম সম্প্রদায় নয়, একটি ধর্মমতে নয়, কিন্তু খ্রিস্টের মধ্যে। এটাই একমাত্র স্থান যেখানে ঈশ্বর একজন মানুষের সাথে দেখা করবেন, এবং সে ঈশ্বরের উপাসনা করতে পারে, সেটি খ্রিস্ট। এটাই একমাত্র স্থান। আপনি যদি ম্যাথডিস্ট, ব্যাপটিস্ট, ক্যাথলিক, প্রোটেস্টান্ট, আপনি যাই হন না কেন, সেখানে শুধুমাত্র একটি স্থান আছে যেখানে আপনি সঠিকভাবে ঈশ্বর উপাসনা করতে পারেন, সেটা খ্রিস্টে। রোমিও 8:1 পদে বলা হয়েছে, অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোন দণ্ডাজ্ঞা নাই, মাংসের বশে নয় কিন্তু আত্মার বশে চলিতেছি। এটাই সুসমাচার। আমরা ধর্মমতের ভিত্তিতে ভিন্ন হতে পারি, আমরা মানব সৃষ্ট তত্ত্বের উপর ভিন্ন হতে পারি। আপনি একজন ম্যাথডিস্ট চার্চে যেতে পারেন, আপনাকে একজন ম্যাথডিস্ট হতে হবে, একজন ব্যাপটিস্ট, একজন ব্যাপটিস্ট, একজন ক্যাথলিক, একজন ক্যাথলিক। কিন্তু যখন আপনি একবার খ্রিস্টে বাপতিস্ম নেন এবং তার দেহে সদস্য হন, তখন কোনো পার্থক্য থাকে না। বিভাজনের মাঝখানের দেয়াল ছিঁড়ে ফেলা হয়েছে এবং আপনি মুক্ত, কারণ আপনি খ্রিস্ট যিশুতে আছেন। আর যখন আপনি খ্রিস্ট যিশুতে থাকেন, তখন আপনি আত্মা এবং সত্যে ঈশ্বরের উপাসনা করেন। খ্রিস্ট যিশুতে তার উপাসনা করা আপনার জন্য ঈশ্বরের পরিকল্পনা। এখন কোন গির্জার ধর্ম সম্প্রদায় এটা দাবি করতে পারে না, কেউ এটা দাবি করতে পারে না। আপনি কিভাবে এই ধরনের দাবি করার সাহস করেন? এই ধরনের কাজ করা একটি খ্রিস্ট বিরোধী আত্মা হবে, খ্রিস্টের কাছ থেকে দূরে সরে যাওয়া, তার কাছ থেকে নেওয়ার জন্য। আপনি এটা করতে পারবেন না। খ্রিস্টই একমাত্র স্থান যেখানে ঈশ্বর উপাসকদের সাথে দেখা করেন। তারা আজ বলে, আমার কাছে লোক ছিল আমাকে বলার জন্য টেক্সাসের বিউমন্টে। খুব বেশি দিন আগে নয়, একজন ব্যক্তি আমাকে ডেকেছিলেন। তিনি বললেন, মহাশয় ব্র্যানহাম, যদি আপনার নাম আমাদের গির্জার বইয়ে না থাকে, আপনি স্বর্গে যেতে পারবেন না। আপনারা কি কখনো এটা ভাববেন? আপনারা এমন কিছু বিশ্বাস করবেন না। তারা মনে করে আপনাকে সেই নির্দিষ্ট গির্জার অন্তর্গত হতে হবে, নতুবা আপনি স্বর্গে যেতে পারবেন না। এটা ভুল, এটা বিশ্বাস করা খ্রিস্ট বিরোধী। আমি এটা বলি, আপনি যদি এমন আত্মাকে বিশ্বাস করেন, আপনি হারিয়ে গেছেন। এটি একটি চিহ্ন যে আপনি হারিয়ে গেছেন, কারণ এটি ঈশ্বর যা করেছেন তা থেকে হরণ করছে। ঈশ্বর কখনোই তার মণ্ডলীতে তার নাম রাখেননি, তিনি এটিকে তার পুত্র যীশু খ্রিস্টতে রেখেছিলেন। যখন তিনি এবং তার পুত্র এক হয়েছিলেন, এটাই প্রকৃত উপাসনার স্থান। অন্য কোনো ভিত্তি স্থাপন করা হয়নি, অন্য কোনো প্রস্তর স্থাপন করা হয়নি। খ্রিস্টের উপর শক্ত শিলা আমি দাঁড়িয়ে আছি, অন্য সব স্থল হলো চোড়াবালি। ধর্ম সম্প্রদায়গুলি চূর্ণ বিচূর্ণ হবে এবং পতন ঘটবে, জাতিগণ বিলুপ্ত হবে, কিন্তু তিনি চিরকাল থাকবেন ঈশ্বরের উপাসনা করার জন্য। একজন মানুষ অন্য কোন স্থান খুঁজে পেতে পারে না যে ঈশ্বর তার সাথে কথা বলবেন। খ্রিস্ট যিশু ছাড়া আর কোন স্থান নেই, সেটাই একমাত্র স্থান, একমাত্র স্থান যা ঈশ্বর তার নাম রাখার জন্য বেছে নিয়েছেন, এবং একমাত্র স্থান যেখানে তিনি মানুষের সাথে দেখা করেন উপাসনা করার জন্য। আপনি হারিয়ে গেছেন অন্য কিছু বিশ্বাস করার জন্য। লক্ষ্য করুন, সকল 7টি ইহুদিদের উৎসব একই স্থানে রাখা হয়েছিল। তারা কখনো এখানে ম্যাথডিস্টদের জন্য একটি ভোজ রাখেনি, এবং এখানে ব্যাপটিস্টদের জন্য একটি, সেখানে প্রেসবিটেরিয়ানদের জন্য একটি, এখানে ক্যাথলিকদের জন্য এবং অন্যটি প্রোটেস্টান্টদের জন্য। 7টি পর্বই একই স্থানে রাখা হয়েছিল। এটা এখানে একটি খুব সুন্দর প্রকার। আমরা সবেমাত্র সপ্তম মণ্ডলের যুগ অধ্যয়ন করেছি, দেখতে যাচ্ছি যে ঈশ্বর সমস্ত সপ্তম মণ্ডলের যুগকে বাক্যে রেখেছেন, কারণ প্রতিটি মণ্ডলের যুগ বাক্যের একটি অংশ নিয়ে এসেছিল। আর যখনই তারা এটি নিয়ে আসে, তারা আলো দেখিয়েছিল, ঠিক সেই লোকদের মতো যারা প্রথম যিশুর নামে বাপতিস্ম নেওয়া আবিষ্কার করেছিলেন। তারা কি করেছিল? তারা এটি থেকে একটি ধর্ম সম্প্রদায় তৈরি করেছিল, আর এটি ঠিক সেখানে মারা যায়। তারপর ঈশ্বর সরাসরি অন্য কারোর মধ্যে স্থানান্তরিত হন, তিনি সেই ধর্ম এবং মতবাদের মধ্যে থাকবেন না। এর সাথে তার কিছুই করার নেই, ঈশ্বর সম্পর্কে বিকৃত কিছু নেই। ঈশ্বরের বাক্য পবিত্র, ভেজাল মুক্ত। খ্রিস্ট হলেন ঈশ্বরের উপাসনার কেন্দ্রস্থল, তিনি ঈশ্বর। 7টি পর্ব একই স্থানে পালন করতে হবে, আপনি অন্য কোন স্থানে পর্ব পালন করতে পারবেন না। কিন্তু সেগুলি 7টি স্থান, বছরের 7টি পর্ব অবশ্যই এক স্থানে রাখতে হবে। অতএব সপ্তমণ্ডলীর যুগকে একটি স্থান থেকে আসতে হয়েছিল, যে খ্রিস্ট সমস্ত সপ্তমণ্ডলীর যুগে কথা বলেছিলেন। সেটা একদম ঠিক, সে একটি প্রকার সপ্তমণ্ডলীর যুগের, কিন্তু তারা এটি থেকে ধর্ম সম্প্রদায় তৈরি করেছিল। এখন আসুন আরেকটি প্রকারের দিকে দেখি, যখন আমরা এখানে আছি, সেটা হলো নিস্তার পর্বের ধরন। যিশুর বিষয়ে পূর্বাভাস দিয়েছিল, আমরা এখানে রক্তের বলিদান লক্ষ্য করি, মৃত্যু দ্বারা রক্তের বলিদান, সেই স্থান যা খ্রিস্টকে পূর্বাভাস দিয়েছিল। একটি ধর্ম সম্প্রদায় কি রক্তপাত করতে পারে? আপনি কি গির্জার রক্তপাত, ধর্ম সম্প্রদায়ের রক্তপাতের কথা ভাবতে পারেন? অবশ্যই না। এর রক্ত প্রয়োজন একটি জীবন থেকে রক্তপাতের জন্য। আর জীবন, এখানে যিশু মেষ শাবকের দ্বারা দর্শনে আসেন। মেষ শাবক ছিল খ্রিস্টের এক প্রকার এবং খ্রিস্টকে পূর্বাভাস দিত, কারণ তিনি ছিলেন ঈশ্বরের মেষ শাবক, যা যোহন প্রবর্তন করেছিলেন, যিনি জগতের পাপভার লইয়া যান। আমরা যিশুকে দর্শনে দেখতে পাই এখানে যাত্রা পুস্তক 12 অধ্যায়ে। লক্ষ্য করুন, এটি একমাত্র স্থান যেখানে মৃত্যু আঘাত করতে পারে না। যখন মৃত্যু সেই স্থান আক্রমণ করতে যাচ্ছিল তখন একটি নির্দিষ্ট স্থান থাকতে হতো, এর নিচে থেকে সবাই মারা যায়। শুধু একটি স্থান, এখন এর অর্থ এই নয় যে এটি একটি ঘর ছিল, কিন্তু সেখানে একটি স্থান ছিল যেখানে মেষ শাবককে হত্যা করা হয়েছিল, যেখানে মেষ শাবকের রক্ত ছিল, যেখানে মৃত্যু দূত আঘাত করতে পারে না, কারণ এটি সেই স্থান ছিল যেখানে ঈশ্বর তার নাম রেখেছিলেন। আর সেই মেষ শাবকের নাম আদিতে সেখানে রাখা হয়েছিল একটি মেষ শাবক। লক্ষ্য করুন, এটি এমন একটি স্থান যেখানে সে আঘাত করতে পারেনি। আর আজও সে একই রকম, শুধুমাত্র একটি স্থান আছে যেখানে আধ্যাত্মিক মৃত্যু আঘাত করতে পারে না, সেটা হলো বাক্য। মৃত্যু বাক্যকে আঘাত করতে পারে না, কারণ এটি ঈশ্বরের জীবন্ত বাক্য। কিন্তু আপনি যখন এর সাথে ধর্মমত রাখেন তখন বাক্য নিজের কাছে চলে যায়, এটি তেল থেকে জলের মতো আলাদা হয়ে যায়, আপনি এটি একসাথে মেশাতে পারবেন না। অতএব আপনারা দেখুন, যখন ধর্মমত একটি ধর্ম সম্প্রদায় আসে তারা সকলেই ধর্মমতের অনুসরণ করে, আর বাক্য তাদের মধ্যে মারা যায় এবং অন্য কারোর সঙ্গে চলতে থাকে এবং এটিকে আরো বৃদ্ধি করে, গতি বাড়ায়। যখন বাক্য ধার্মিকীকরণ পবিত্রকরণ থেকে পবিত্র আত্মার বাপ্তিস্মে চলে যায় এবং শস্যের মধ্যে, আপনি কি ঈশ্বর পথ দেখেছেন, তার নাম নিয়ে আসেন সব সময় ঠিক একই ভাবে, কারণ তিনি বাক্য। লক্ষ্য করুন, এটি মারা যেতে পারে না, জীবনের বাক্য মারা যেতে পারে না। এখন কতটা নিখুঁত, লক্ষ্য করুন, মৃত্যু দূতকে মিশরের মহান বুদ্ধিজীবী লোকদের আঘাত করতে নিষেধ করা হয়নি, তাকে মিশরের পবিত্র ভূমি, এর বিশাল ভবন, এর ফোড়নদের উপর আঘাত করতে নিষেধ করা হয়নি, অথবা সেই দেশের যাজকদের দূতকে আঘাত করতে নিষেধ করা হয়নি। সে যে কোনো ভবন, যে কোনো স্থান, যে কোনো ব্যক্তিকে আঘাত করতে পারে, কিন্তু মেষ শাবক যেখানে ছিল সেখানে আঘাত করতে পারে না, মৃত্যু সেখানে আঘাত করতে পারে না যেখানে ঈশ্বরের এই প্রদত্ত স্থান রয়েছে, আর সেটা মেষ শাবকের মধ্যে। লক্ষ্য করুন, এমনকি তাকে ইসরায়েল বা তার ইব্রীয় যাজকদের আঘাত করতে নিষেধ করা হয়েছিল, এবং অথবা তাদের কোন ধর্ম সম্প্রদায়, সকলকে অবশ্যই ঈশ্বরের মনোনীত প্রদত্ত স্থানে থাকতে হবে, নতুবা মৃত্যু আঘাত করবে। মণ্ডলী, আপনি যেখানেই থাকুন না কেন, আপনি কিসের অন্তর্গত, আমার মধ্যে কোনো পার্থক্য করে না, কিন্তু একটি বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে, আপনাকে খ্রিস্টে থাকতে হবে, নতুবা আপনি মৃত, আপনি তার বাইরে বাস করতে পারবেন না। আপনার গির্জা ঠিক থাকতে পারে একটি ভবন হিসাবে, আপনার সহভাগিতা ঠিক হতে পারে মানুষ হিসাবে, কিন্তু যখন আপনি দেহ রক্ত যীশু খ্রিস্টের বাক্য অস্বীকার করেন, আপনি যখন এটি করেন তখনই আপনি মৃত। এটা ঈশ্বরের মনোনীত উপাসনার স্থান, সেখানে তার নাম আছে, ঠিক সেখানে তিনি তার নাম রাখার জন্য বেছে নিয়েছেন, মণ্ডলীতে নয় কিন্তু পুত্রে যীশু খ্রিস্টের মধ্যে। লক্ষ্য করুন, নিরাপত্তা শুধুমাত্র তার মনোনীত স্থানে রয়েছে, তার মেষ শাবকের মধ্যে এবং মেষ শাবকের নামে। লক্ষ্য করুন, এটি একটি পুরুষ মেষ শাবক ছিল, একজন পুরুষে, মণ্ডলীতে নয়, একটি গির্জায় নয়, মণ্ডলী, কিন্তু তার নামে, মণ্ডলীর নামে নয়। যেখানে তিনি লোকদের সাথে দেখা করতে যাচ্ছেন সেটি মণ্ডলীর নামে নয় কিন্তু তার নামে, তার, সে মেষ শাবক। এখন আমরা বলি মণ্ডলী বড় শক্তিশালী মণ্ডলী, মণ্ডলী এটা করেছে এবং মণ্ডলী সেটা করেছে, মণ্ডলী ঝড়কে ওজন করেছে, আমরা জনসংখ্যা বৃদ্ধি করেছি, আমরা সংখ্যায় বৃহৎ, আমরা একটি শক্তিশালী গির্জা, মণ্ডলী একটি অনেক বড় বিষয়। কিন্তু ঈশ্বর কখনোই একটি মণ্ডলীর বিষয়ে কিছু বলেননি, তিনি বলেছেন তিনি হলেন সেই একত্রিত হওয়ার স্থান, মেষ শাবক, মণ্ডলী নয়, মণ্ডলীর নাম নয় কিন্তু তার নাম, তিনি কোথাও মণ্ডলীর নাম রাখেননি, তিনি তার নাম তার মধ্যে রেখেছেন। এই কারণে আমাদের যাহা কিছু করিতে হইবে, অথবা বাক্য অথবা কার্য, সকলে যীশু খ্রিস্টের নামে করিতে হইবে। যদি আমরা প্রার্থনা করি, আমাদের যীশুর নামে প্রার্থনা করতে হবে, যদি আমাদের আবেদন প্রার্থনা করি, আমাদের যীশুর নামে চাইতে হবে, যদি আমরা পথ চলি, আমরা যীশুর নামে পথ চলি, যদি আমরা কথা বলি, আমরা যীশুর নামে কথা বলি, যদি আমরা বাপ্তিস্ম দিই, আমাদের যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম দিতে হবে। কারণ আমরা বাক্যে অথবা কাজে যাহা কিছু করি যীশু খ্রিস্টের নামে করি। একজন ব্যক্তি একবার আমাকে বলেছিলেন এই বিষয়ে আলোচনা করতে গিয়ে, তিনি বলেছিলেন, ভাই ব্রানহাম, আমার স্ত্রী, তিনি বললেন সে, তার নাম অমুক অমুক, তিনি একজন সেবক, হয়তো এখন এখানে বসে আছেন, আর তিনি বললেন, আমার স্ত্রী বললেন, তিনি আমার নাম পেয়েছেন, আমি বলবো জোন্স, কারণ এটা জোন্স ছিল না। তিনি বললেন, এখন তাকে প্রতিদিন সকালে উঠে ঝাড়ু নিয়ে বলতে হবে না, এখন আমি জোন্সের নামে মেঝে ঝাড়ু দিই, আর আমি জোন্সের নামে থালা বাসন পরিষ্কার করি, আর আমি জোন্সের নামে কাপড় ভাঁজ করি। তিনি বললেন, আমি মনে করি না যে আপনাকে কোনো নামে ডাকতে হবে। আমি বললাম, আমি বিশ্বাস করি আপনি করেন, সেটা ঠিক। আর তিনি বললেন, ঠিক আছে, কেন তাকে এটা বলতে হবে না, সে যা কিছু করে তা জোন্সের নামে করে শুরু করার জন্য। আমি বললাম, কিন্তু আপনি কখনোই রাস্তায় হেঁটে তাকে পাননি। আর বললাম, এসো জোন্স, তাকে প্রথমে একটি অনুষ্ঠানের মাধ্যমে, একটি বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে জোন্স হতে হয়েছিল। যদি সে তা না করে, আপনি ব্যভিচারে বাস করছেন। আর যদি আপনি যীশু খ্রিস্টের নাম ছাড়া অন্য কোন উপায়ে বাপ্তিস্ম নেন, তবে এটি একটি ব্যভিচারের বাপ্তিস্ম, যা বাইবেলে পাওয়া যায় না। তাহলে তোমরা বাক্যে ও কাজে যাহা কিছু করো তা সমস্ত যীশুর নামে করো। তারপর আপনি কি করেন? কিন্তু প্রথমে আপনি তার নামে হয়ে গেছেন। আজ রাতে এই ভবনে অনেক সুন্দর মহিলা আছেন, ভালো অনুগত মহিলা, কিন্তু একজন মিসেস উইলিয়াম ব্রানহাম আছেন, সে আমার সঙ্গে বাড়িতে যাবে, সে আমার স্ত্রী। পৃথিবীতে ভালো মানুষ আছে, ভালো মণ্ডলী রয়েছে, কিন্তু সেখানে একজন শ্রীমতী যীশু খ্রিস্ট আছেন, আর তিনি যার জন্য আসছেন সেখানে তার নাম রয়েছে, সেখানে তার আরাধনা হয় একমাত্র তার এবং তার মধ্যে, সেটা সত্য। ও হ্যাঁ মহাশয়, আমরা এটি সত্য বলে খুঁজে পাই। এখন এই কারণে আমরা যাহা কিছু করি বাক্যে অথবা কাজে, আমরা তা যীশু খ্রিস্টের নামে করি। পরিত্রাণের নিমিত্ত স্বর্গের নিচে অন্য কোন নাম দেওয়া নাই, কিন্তু যীশু খ্রিস্টের নাম। প্রেরিত দ্বিতীয় অধ্যায় বলে যে, কারণ ইহা তোমরা জ্ঞাত হোক, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোন নাম নাই যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে, শুধু যীশু খ্রিস্টের নামে। আমেন। আমি আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন, যীশু খ্রিস্টের নাম প্রতিটি সর্বোচ্চ স্বর্গ তার নাম রেখেছে, স্বর্গস্থ সমস্ত পরিবারের নাম যীশু, বাইবেল বলে, এবং পৃথিবীর সমস্ত পরিবারের নাম যীশু, তাই এটি ঈশ্বরের মনোনীত নাম এবং তিনি এটি সেখানে রেখেছেন, এটাই তার উপাসনার স্থান যীশু খ্রিস্টের মধ্যে। এখন আমরা জানি যে এমন হতে হবে, তাকে ছাড়া উপাসনার অন্য কোন স্থান নেই। স্বর্গের নিচে মনুষ্যগণের মধ্যে অন্য কোন নাম দেওয়া নাই যাহাতে তাহারা পরিত্রাণ পাইবে, তার হল ঈশ্বরের পরিত্রাণের নাম। ঈশ্বরের একটি নাম আছে, জিহোবা জিরি, জিহোবা রাফা, জিহোবা জিরি, সদাপ্রভু তোমার সমস্ত পাপ ক্ষমা করেন, জিহোবা রাফা, সদাপ্রভু তোমার সমস্ত রোগ নিরাময় করেন। তার অনেক উপাধি ছিল, কিন্তু তার কাছে মুক্তির একটি নাম আছে যেটা মানব জাতির অন্তর্গত, আর সেটা হলো যীশু, এর নাম। এটাই তার নাম তিনি রাখার জন্য বেছে নিয়েছেন। তিনি এটা কোথায় রেখেছিলেন? তিনি এটি খ্রিস্টের মধ্যে রেখেছিলেন। অন্যান্য সমস্ত গির্জার নাম, ধর্মমত, উপাধির উপর বিশ্বাস করা হলো মৃত্যু। আপনি মেথডিস্ট চার্চকে বিশ্বাস করছেন যে আপনাকে স্বর্গে নিয়ে যাবে, আপনি হারিয়ে গেছেন। আপনি যদি প্যান্টিকোস্টালদের উপর বিশ্বাস করেন, প্যান্টিকোস্টাল চার্চ আপনাকে স্বর্গে নিয়ে যাবে, আপনি হারিয়ে গেছেন। আর ব্যাপটিস্ট, লুথারেন, প্রেসবিটেরিয়ান, ক্যাথলিক, অন্য কোন চার্চ, আপনি তাদের নাম অথবা তাদের পদবী অথবা তাদের ধর্মমতে বিশ্বাস করছেন, আপনি হারিয়ে গেছেন। কারণ আপনি প্রথমে উপাসনা স্থলে না আসা পর্যন্ত উপাসনাও করতে পারবেন না। আমেন। এটাই একমাত্র স্থান যেখানে ঈশ্বর উপাসকের সাথে দেখা করেন, সেই স্থানটি তিনি তার নাম রাখার জন্য বেছে নিয়েছেন। অন্য সবাই, যদি আপনি তাদের উপর বিশ্বাস করেন, আপনি মারা যাবেন। এখানে যীশুর আরেকটি ছায়া আমি চিহ্নিত করেছি শাস্ত্রে। এছাড়াও তিনি এখানে পূর্বাভাস দিয়েছেন, তাকে অবশ্যই নির্দোষ হতে হবে যেখানে তিনি তার নাম রাখেন। এই মেষ শাবকটি অবশ্যই দোষমুক্ত হতে হবে। এখন আপনি এটিকে কোন ধর্ম সম্প্রদায় বা ব্যবস্থার সাথে যুক্ত করতে পারেন? কোন গির্জা, ক্যাথলিক, প্রোটেস্টান্ট, ইহুদি, যাই হোক না কেন, কোন ব্যবস্থা, ধর্ম সম্প্রদায়ের সঙ্গে আপনি এটিকে যুক্ত করতে পারেন যাতে কোনো দোষ নেই? তাদের সকলকে প্রত্যাখ্যাত এবং প্রত্যাখ্যান করা হয়েছে। কিন্তু সেখানে একটি স্থান আছে, হালেলুইয়া, সেই স্থানটি যীশু খ্রিস্টের মধ্যে রয়েছে, তার উপর কোনো দোষ নেই, তার কোনো দোষ নেই। আপনি এটি যুক্ত করতে পারবেন না। এই সমস্ত লোকেরা যারা এটি করার চেষ্টা করে, তারা বলে যে তাদের মণ্ডলী দোষমুক্ত এবং এইসব, এটা নোংরা, বাক্যভঙ্গকারী, প্রেমিক, অর্ধমৃত, লাইতিকে আস্ত ধর্মমত, কিন্তু এটা সত্য নয়। কিন্তু স্বয়ং পিলাতো তার শত্রু বলেছিলেন, আমি তাহার মধ্যে কোনো দোষ খুঁজে পাই না। তার নিজের শত্রু সাক্ষ্য দিয়েছিলেন যে তার কোনো দোষ ছিল না, আপনি তার উপর কোনো পাপ চাপাতে পারবেন না। তিনি তার সময়ের যাজকদের বলেছিলেন, তোমাদের মধ্যে কে আমার উপর পাপের দোষারোপ করতে পারে, কে আমাকে দেখাতে পারে যে আমি পাপী, আমাকে একটি গির্জা বলুন যারা বলতে পারে যে তারা কখনো কিছু ভুল করেনি। সত্যি বলতে তাদের মধ্যে একটিও নেই, খুবই কম, কিন্তু যাকে হত্যা করা হয়েছে এবং সবকিছু করেছে তা ক্যালেন্ডারে আছে কোথাচি, তারপরও নিজেকে বলে তাই এটি কোনো ধর্মমত বা ধর্ম সম্প্রদায়ের ঈশ্বরের উপাসনার স্থান নয়। আমার বন্ধুরা, আমি অনুভূতিতে আঘাত করতে চাই না, কিন্তু আমি একটি বার্তার জন্য দায়ী, আর সেই বার্তা হলো এই বিশৃঙ্খলা থেকে বেরিয়ে আসুন। আর যদি আমি আপনাকে বাইরে আসতে বলি, আমি আপনাকে কোথায় নিয়ে যাব? আমি কি আপনাকে ব্রানহাম ট্যাবারনাকেলে নিয়ে যাব? এটা তাদের বাকিদের মতো দোষী। কিন্তু এমন একটি জায়গা আছে যেখানে আমি আপনাকে নিয়ে যেতে পারি, যেখানে আপনি নিরাপদ এবং মৃত্যু থেকে সুরক্ষিত, সেটি যীশু খ্রিস্টের মধ্যে আছে, ঈশ্বরের উপাসনার স্থান। এটাই সেই স্থান যেখানে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আজ রাতে, যেখানে ঈশ্বর তার নাম রেখেছেন, যেখানে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি সেখানে আসা প্রত্যেক ব্যক্তির সাথে দেখা করবেন, তিনি তার সঙ্গে উপাসনা করবেন এবং তার সঙ্গে ভোজ করবেন, সেটা খ্রিস্টে, কোন গির্জায় নয়, কোন ট্যাবারনাকেলে নয়, কিন্তু খ্রিস্টে। তিনি ঈশ্বরের মন্দির, তিনি সেই স্থান যেখানে ঈশ্বর স্বয়ং এসেছিলেন এবং তার মধ্যে বাস করেছিলেন। ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে বাস করিতে আমি প্রীত। সেখানে ঈশ্বর আবাস স্থাপন করেছিলেন, তার নাম নিয়ে আসেন এবং এটি যীশু খ্রিস্টের উপর স্থাপন করেন। অতএব তার নাম একজন মানুষের মধ্যে রাখা হয়েছিল, তার পুত্র যীশু খ্রিস্ট, যেখানে তিনি নিজেকে আবাসন করেছিলেন এবং সেই ট্যাবারনাকেলে, যেখানে এক প্রকারে পুরনো জেরুসালেম, পুরনো পর্ব, পুরনো মন্দির এক প্রকার ছিল, যখন ধোয়া প্রবেশ করে, যেদিন সিন্দুকটি প্রবেশ করে নিয়মের এবং অবস্থান করে, আর এটি থেকে ঈশ্বরের রব শোনা গিয়েছিল, সেই রূপ ঈশ্বরের রব শোনা গিয়েছিল মন্দিরে আসার পরে যীশু খ্রিস্টে, যা পুরাতন প্রাকৃতিক ছিল এক প্রকারের নতুনের ছায়া। আর যখন তিনি খ্রিস্টের মধ্যে আসেন, তিনি বলেছিলেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহার মধ্যে বাস করিতে আমি প্রীত। আর আমি সেই স্থানটি বেছে নেব যেখানে আমি আমার নাম রাখব এবং যেখানে আমি মানুষের সাথে দেখা করব এবং যেখানে আমি উপাসনা করব। ঈশ্বর স্থান বেছে নিয়েছিলেন, কোন গির্জায়, ধর্ম সম্প্রদায় নয়, যীশু খ্রিস্টে। হ্যাঁ মহাশয়, তাকে অবশ্যই কলঙ্কহীন হতে হবে, যেমন আমি বলেছি, কোন ধর্ম সম্প্রদায় এটা দাবি করতে পারে না, তারা যদি করে তারা খ্রিস্ট বিরোধী। এখন আমরা এখানে খুঁজে পাই, আবার তার ছায়া লক্ষ্য করি, সেই মেষ শাবককে রাখতে হবে। এখন এটি যাত্রার পুস্তক 12 অধ্যায় পাওয়া যায়, যদি আপনি এটিকে চিহ্নিত করেন, যাত্রার পুস্তক 12:3-6। মেষ শাবককে অবশ্যই 4 দিন ধরে রাখতে হবে পরীক্ষা করার জন্য, এটি বলিদানে যাওয়ার যোগ্য কিনা তা দেখার জন্য। তাকে নিতে হবে বরাবর, পরীক্ষা করতে হবে 4 দিন ধরে, দেখতে হবে তাতে কোনো দোষ আছে কিনা, দেখুন এতে কোনো অসুস্থতা আছে কিনা, দেখুন মেষ শাবকটির সাথে কিছু ভুল আছে কিনা, তাকে অবশ্যই 4 দিন ধরে রাখতে হবে। এখন লক্ষ্য করুন, আপনাদের মধ্যে কেউ হয়তো ভেবে থাকবেন যে এটা সামান্য, 14 তারিখে নিহত হয়েছে, কিন্তু আপনাদের মনে আছে তারা মাসের 10ম দিনে মেষ শাবকটি নিয়েছিল এবং মাসের 14 তারিখে তাকে হত্যা করেছিল। দেখুন, তাকে 4 দিন ধরে রাখা হয়েছিল। এখন যীশু, ঈশ্বরের নাম, মেষ শাবক জেরুসালেমে গেলেন এবং আর কখনো বেরিয়ে আসেননি, যতক্ষণ না তার মৃত্যু, সমাধি এবং পুনরুত্থান হয়। তাকে 4 দিন 4 রাত সমালোচকদের অধীনে রাখা হয়েছিল। কত নিখুঁত সেই মেষ শাবক সেই প্রকারের ছিলেন, 4 দিন ধরে রাখা হয়েছিল। তখনই পিলাত বলেছিলেন, আমি তাহার বন্ধে কোনো দোষ খুঁজে পাই নাই, তার আরেকটি ছায়া, তার কোনো হাড় ভাঙা যাবে না, যা নিখুঁত ভাবে যখন তারা পারেনি। বলিদানকে হত্যা করার সময় তারা একটি হাড় ভাঙতে পারেনি, যদি হাড় ভেঙে যেত এটা প্রত্যাখ্যান করা হতো। আর তারা খ্রিস্টের পায়ের হাড় ভাঙার জন্য হাতুড়িটি উঁচিয়েছিল, যখন তারা বলেছিল ইনি ইতিমধ্যেই মারা গেছেন, তারা তার পাশে বিদ্ধ করে এবং রক্ত ও জল বেরিয়ে আসে। এখানে আরেকটি মহান বিষয় আবার লক্ষ্য করুন, আমি এটা এড়িয়ে যাব না, কারণ তিনি নৈবেদ্যগুলিতে প্রতিনিধিত্ব করেছিলেন খাদ্য নৈবেদ্য। আমার মনে আছে একবার তাদের একটি বিদ্যালয় ছিল বাইবেলে, যাকে ভবিষ্যৎ বক্তাদের বিদ্যালয় বলা হতো, এবং এটি বেশ একটি বিদ্যালয় ছিল। আর আমরা জানতে পারি যে এলিও একদিন সেই বিদ্যালয়ে গিয়েছিলেন, আর তারা বলেছিল, আমরা তারা তাকে চলে যাওয়ার জন্য প্রার্থনা করেছিল, বলেছিল আপনি যখন এখানে থাকেন তখন বিষয়গুলি খুব সোজা হয়, তাই তারা চেয়েছিল যেন তিনি চলে যান। আর তারা তার জন্য একটি নৈশভোজ আনতে বাইরে গিয়েছিল, আর একদল যাজক অথবা ভববাদীরা কিছু মটর আনতে তার জন্য একটি নৈশভোজ তৈরি করতে গিয়েছিল। আর যখন তারা তা করলো, তখন তারা তাদের একটি বড় পোশাক জড়ো করলো, আর যখন তারা ফিরে আসে, একটি বন্য লাউ ছিল যা বিষাক্ত ছিল, আর তারা সেটি পাত্রে ফেলে দেয়, আর সেটি ফুটতে শুরু করে। কেউ একজন বলেছিল, হাই, পাত্রের মধ্যে মৃত্যু আছে, এখন আমরা এটি খেতে পারি না। আর এলিও বললেন, আমার জন্য এক মুঠো খাবার নিয়ে আসো, আর তিনি খাবারটি নিয়ে হাড়িতে ফেলে দিয়ে বললেন, খাও, পাত্রটি সুস্থ হয়েছে। ভোজ উৎসর্গ ছিল খ্রিস্ট, ভোজ উৎসর্গের জন্য প্রতিটি গণ্ড একইভাবে স্থাপন করতে হতো এবং প্রতিটি ছোট খাবার একই রকম করতে হতো। দেখিয়েছেন যে তিনি নিরাময়কারী, তিনি প্রতিস্থাপন করেন এবং মৃত্যুকে হরণ করেন এবং জীবন দেন দুটি নিয়ম দ্বারা। হালেলুইয়া, যেখানে মৃত্যু আছে এক স্থানে, যখন খ্রিস্ট আসেন জীবন ভিতরে আসে, তিনি কাল আজ এবং অনন্তকাল একই, আর যেখানে মৃত্যু ছিল সেখানে জীবন আসে, কারণ সেই খ্রিস্টকে আনা হয়েছিল সেই খাদ্য উৎসর্গ। কত বড় শিক্ষা এই বিষয়গুলি হবে যদি আমরা সময় নিই এগুলি বের করে নিয়ে আসার জন্য। এখন লক্ষ্য করুন, ছায়ার একটি বাক্য ব্যর্থ হয় না, ছায়ার একটি বাক্য কখনো ব্যর্থ হয়নি, সবকিছু নিখুঁত ভাবে দেখানো হয়েছিল। তিনি ঈশ্বরের মনোনীত উপাসনার স্থান এবং ঈশ্বরের নাম তাকে দেওয়া হয়েছে। তিনি ঈশ্বরের উপাসনার স্থান এবং ঈশ্বরের নাম তাকে দেওয়া হয়েছে। তিনি ঈশ্বরের বাক্য এবং তিনি ঈশ্বরের নাম। তিনি ঈশ্বরের বাক্য এবং ঈশ্বরের নাম উভয়ই। তিনি বাক্য দেহ ধারণ করেছিলেন। তিনি ছিলেন ঈশ্বরের বাক্য, ঈশ্বরের মেষ শাবক, ঈশ্বরের নাম, এবং তিনি ঈশ্বর ছিলেন। এটাই তিনি ছিলেন, ঈশ্বরের মনোনীত এবং একমাত্র উপাসনার স্থান। আর ঈশ্বর যীশুখ্রিস্ট ছাড়া অন্য কোন স্থানকে অস্বীকার করেন, আপনি কোথাও তার উপাসনা করতে পারবেন না। তিনি বলেছেন, ইহারা অনর্থক আমার আরাধনা করে, মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। আজ আমাদের ধর্মমত, মতবাদ এবং সবকিছু আছে যা শেখায় এটি সেই পথ এবং সেটাই সেই পথ। আর যীশু বলেছেন, আমি পথ, সত্য ও জীবন, আমা দিয়ে না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। অন্য কথায়, আমি মেষের খোয়ারের দ্বার, ব্যতীত সকলেই চোর, তিনি একমাত্র পথ। তিনি দ্বার, তিনি পথ, সত্য, জীবন, যা কিছু আছে, একমাত্র প্রবেশ দ্বার, একমাত্র স্থান, একমাত্র উপাসনা, একমাত্র নাম, সবকিছু যীশু খ্রিস্টের সাথে আবদ্ধ। সমস্ত পুরাতন নিয়ম তার সঙ্গে আবদ্ধ, নতুন নিয়ম তার সঙ্গে আবদ্ধ, আর মণ্ডলী আজ তার সঙ্গে আবদ্ধ, তার আদেশের বাক্য দ্বারা। অন্য কোন স্থান নেই, অথবা অন্য নাম নেই, অথবা কোথাও যেখানে ঈশ্বর কখনো একজন মানুষের সাথে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছেন, শুধুমাত্র যীশু খ্রিস্টে, তার মনোনীত উপাসনার স্থান। লক্ষ্য করুন, ঈশ্বর তার উপাসকদের সাথে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছেন শুধুমাত্র এই একটি স্থানে, আর সেটা তার নিজের পছন্দে, আমাদের পছন্দ থেকে নয়, আমাদের চিন্তা ভাবনা থেকে নয়, কিন্তু তার চিন্তা ভাবনা, তার মনোনীত। আর এটি সেই স্থান হবে যেখানে তিনি তার নাম রেখেছিলেন, যেখানে তিনি বেছে নিয়েছিলেন। তাই আমরা খুঁজে পাই যে তার নাম কোথায় ছিল, তিনি কি চয়ন করেছেন তার নিজের পছন্দ দ্বারা। এখন যেহেতু আমরা সেই স্থান খুঁজে পেয়েছি যেখানে তিনি তার নাম রেখেছেন, অর্থাৎ খ্রিস্ট যীশুতে, আর অন্য কোন স্থান নেই অথবা অন্য কোন নাম নেই, আপনি কি তাতে সন্তুষ্ট? বলুন আমেন। এখন এর বিষয়টি হলো, যদি আমরা খুঁজে পাই যে স্থানটি কোথায়, উপাসনার স্থান কোথাও গৃহীত হয় না, শুধুমাত্র খ্রিস্টে, আপনি অনুতপ্ত হতে পারেন, আপনি তা করতে পারেন, কিন্তু আপনি এখনো উপাসনা করছেন না, আপনি ক্ষমা প্রার্থনা করছেন। পিতর বলেছিলেন, পঞ্চাশতমীর দিনে যখন তারা সকলকে অন্য ভাষায় কথা বলতে শুনেছিল এবং মহান চিহ্ন ও আশ্চর্য কাজগুলি ঘটতে দেখেছিল, তারা হাসতে শুরু করে, মণ্ডলী হাসতে শুরু করে আর বলে, এই লোকেরা নতুন দ্রাক্ষারসে পূর্ণ, তারা মাতাল, মানুষের মতো আচরণ করছে। কুমারী মরিয়ম তাদের সকলে একত্রে ছিলেন, তাদের মধ্যে 120 জন, আর তারা মাতালের মতো আচরণ করছিলেন আর অন্য ভাষায় কথা বলছিলেন, আর এভাবে করতে থাকলো। তারা বলল, এই লোকেরা নতুন দ্রাক্ষারসে পূর্ণ। কিন্তু পিতর উঠে দাঁড়িয়ে বললেন, লোকেরা ও ভাইয়েরা, এই লোকেরা নতুন দ্রাক্ষারস পান করেনি, কারণ এটা দিনের মাত্র 3 ঘটিকা। কিন্তু ভববাদী জোয়েলের দ্বারা এই কথা বলা হয়েছিল, শেষকালে এইরূপ হইবে, ইহা ঈশ্বর বলিতেছেন, আমি মর্তমাত্রের উপরে আপন আত্মা সেচন করিব, তোমাদের পুত্রগণ ও তোমাদের কন্যাগণ ভববাণী বলিবে, আমার দাসদের উপর এবং আমার দাসীদের উপর আমি আমার আত্মা সেচন করিব, আমি স্বর্গে এবং পৃথিবীতে চিহ্ন দর্শাইব, অগ্নি, অগ্নিস্তম্ভ, ধূম, বাষ্প দেখাইব, ইহা ঘটিবে প্রভুর মহৎ ও ভয়ঙ্কর দিন আসিবার পূর্বে, যেন যে কেহ প্রভুর নামে ডাকিবে সেই পরিত্রাণ পাইবে। এই কথা শুনে তাদের হৃদয় যেন শেল বিদ্ধ হলো, আর বললেন, ভাতৃগণ, আমরা কি করিব? পিতর বললেন, মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজিত হও, তাহা হইলে পবিত্র আত্মারূপ দান প্রাপ্ত হইবে, কারণ এই প্রতিজ্ঞা তোমাদের জন্য ও সমস্ত ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এখন আমরা সেটা খুঁজে পাই। এখন আমরা খুঁজতে চাই কিভাবে আমরা তার মধ্যে প্রবেশ করি, আমরা কিভাবে এই উপাসনালয়ে প্রবেশ করতে পারি। প্রথম করিন্থীয় 12 এটি নিষ্পত্তি করে, কারণ এক আত্মার দ্বারা, একটি গির্জার দ্বারা নয়, একটি ধর্মমতের দ্বারা নয়, একজন পালকের দ্বারা নয়, একজন বিশপের দ্বারা নয়, একজন যাজকের দ্বারা নয়, কিন্তু সকলেই এক দেহ হইবার জন্য একই আত্মাতে বাপ্তাজিত হইয়াছি। যা হলো যীশু খ্রিস্টের দেহ, এবং সেই দেহের মধ্যে থাকা প্রতিটি দানের অধীন। হ্যাঁ মহাশয়, যোগদান করা নয়, ধর্মমতের পাঠ করা নয়, পাম্প করা নয়, ছেড়ে দেওয়া, কর্মর্দন করা অথবা অন্য কিছু নয়, কিন্তু জন্মের দ্বারা আমরা যীশু খ্রিস্টের দেহে বাপ্তিজিত হই। আমেন। সকলেই এক দেহ হইবার জন্য একই আত্মাতে বাপ্তিজিত হইয়াছি। আর সেই দেহ কি? আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন, আর বাক্য দেহ ধারণ করিলেন আর আমাদের মধ্যে বাস করিলেন। কিভাবে আমরা সেই দেহে থাকতে পারি এবং এর একটি বাক্য অস্বীকার করতে পারি অথবা এটিকে অন্য কোথাও রেখে দিতে পারি যে এটি দেহের মধ্যেও নেই? কিভাবে আমরা কখনো এটা করতে পারি? ঈশ্বরের মনোনীত স্থান। লক্ষ্য করুন, আর যখন আপনি সত্যি তার মধ্যে বাপ্তিস্ম নেন, তখন প্রকৃত প্রমাণ হলো আপনি তাকে, বাক্যকে বিশ্বাস করেন। কিভাবে আপনি তার অংশ হতে পারেন এবং তারপর তাকে অস্বীকার করতে পারেন? আমি কিভাবে আমার হাতকে আমার হাত বলে অস্বীকার করতে পারি? যদি সেখানে যদি আমি করি আমার সাথে মানসিকভাবে কিছু ভুল রয়েছে, আমি কিভাবে করতে পারি যদি আমার সাথে মানসিকভাবে কিছু ভুল থাকে? এটি আমার হাত অস্বীকার করুন, এটি আমার পা অস্বীকার করুন। ঈশ্বর বলেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন, এমন কোন বাক্যকে অস্বীকার করেন এমন বিশ্বাসীর সাথে আধ্যাত্মিকভাবে কিছু ভুল রয়েছে। সেই তথাকথিত বিশ্বাসীর সঙ্গে আধ্যাত্মিকভাবে কিছু ভুল রয়েছে। আপনি তার একটি অক্ষর অস্বীকার করতে পারবেন না, কারণ আপনি তার একটি অংশ হয়ে গেছেন। আপনি তার অংশ কারণ আপনি তার মধ্যে বাপ্তিস্ম নিয়েছেন। পবিত্র আত্মার দ্বারা আপনাকে যীশু খ্রিস্টের দেহে নিয়ে আসা হয়েছে। কি সুন্দর বিষয়! ঈশ্বরের একটি নির্দিষ্ট স্থান ছিল যেখানে তিনি সাক্ষাৎ করেছিলেন। তিনি অব্রাহামের সাথে দেখা করেছিলেন এবং সেখানে অব্রাহাম উপাসনা করেছিলেন সব নিয়মের মাধ্যমে, আর তার প্রতিশ্রুত বাক্য আপনার মধ্যে ব্যাখ্যা করা হবে তার দ্বারা। আপনি কি এটা পেয়েছেন? সেই বাক্য যা তিনি পূর্ণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে সময়ে আপনি বাস করছেন, আপনি ঈশ্বরের লিখিত পত্র হবেন যা সমস্ত মানুষের কাছে পাঠ করা হবে। আপনি যা দাবি করেন তা নয়, কিন্তু ঈশ্বর আপনার মাধ্যমে যা করেন, আপনি যা দাবি করতে পারেন তার চেয়ে জোরে কথা বলবেন। ঈশ্বর বলেছেন যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহাদের অনুসরণ করিবে, সেটা আপনার মাধ্যমে কথা বলে। তিনি এই যুগের বিষয়ে কথা বলেছেন। এখন কি হবে? এই যুগের বিশ্বাসীদের এটি বিশ্বাস করতে হবে। তিনি আজ যা প্রতিশ্রুতি দিয়েছেন ঠিক একই ভাবে যেমন তাদের জাহাজে আসতে হয়েছিল, পরিত্রাণ পাওয়ার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য মিশর থেকে বেরিয়ে যাও, তাদের খ্রিস্টের মধ্যে আসতে হবে এখন পরিত্রাণ পাওয়ার জন্য, বাক্যের মধ্যে যে তিনি কাল আজ এবং অনন্তকাল একই আছেন। আপনি কিভাবে এটিতে প্রবেশ করবেন? বাপ্তিস্মের দ্বারা। কিসের বাপ্তিস্ম? জল, পবিত্র আত্মার দ্বারা। একই আত্মা, আমরা সকলেই এই এক দেহে বাপ্তিজিত হয়েছি। আর তার প্রতিশ্রুত বাক্য তিনি করবেন না, আপনাকে এর ব্যাখ্যা করতে হবে না, তিনি আপনার মাধ্যমে এর ব্যাখ্যা করবেন। আপনি কি করছেন? তিনি যা করার প্রতিশ্রুতি দিয়েছেন যে মণ্ডলী তাকে অনুসরণ করে তারা তার মতো হবে যতক্ষণ না লোকেরা জানতে পারে। পিতর এবং জনের দিকে দেখুন, যখন তাদের সুন্দর নামক দ্বারে একজন মানুষকে সুস্থ করার বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, তারা বলেছিল, তারা বুঝতে পেরেছিল, সেই যাজকরা করেছিল, তারা উভয়ই অজ্ঞ ও অশিক্ষিত, কিন্তু তারা লক্ষ্য করে যে তারা যীশুর সঙ্গে ছিল। কারণ কি? তারা সেই কাজগুলি করছিল যা তিনি করেছিলেন। তাকে অবশ্যই পিতার কাজ করতে হবে আর আজও তাই হতে হবে। এখন মনে রাখবেন, তিনি কাল আজ এবং অনন্তকাল একই, কারণ ঈশ্বর তার মধ্যে আপনার সাথে দেখা করেন। একমাত্র স্থান সেখানে রয়েছে, কারণ সেখানে তিনি যীশুতে তার নাম রাখার জন্য বেছে নিয়েছেন। যীশু ঈশ্বরের নাম, মনে রাখবেন। যীশু খ্রিস্ট নামের উপাধি হল পিতা, পুত্র, পবিত্র আত্মা। যখন মতি বলেছিলেন, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তিজিত করো, আজ এটা কতটা ভুল ব্যাখ্যা করা হয়েছে। আর বলে পিতার নামে, পুত্রের নামে, পবিত্র আত্মার নামে, এটা এমনকি লেখাও নেই, এটি নামে একবচন, পিতা, পুত্র, পবিত্র আত্মা। পিতা একটি নাম নয়, পুত্র একটি নাম নয়, পবিত্র আত্মা একটি নাম নয়, এগুলি একটি উপাধি। দশ দিন পরে পিতর উঠে দাঁড়িয়ে বললেন, মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন যীশু খ্রিস্টের নামে বাপ্তিজিত হও। তাহলে তিনি কি তা করেছিলেন যা যীশু তাকে করতে না বলেছিলেন? তিনি তাকে যা করতে বলেছিলেন তিনি তা করেছিলেন। পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নাম হল প্রভু যীশু খ্রিস্ট। নতুন নিয়মের প্রত্যেক ব্যক্তি প্রভু যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম নিয়েছিলেন। বাইবেলে একজন ব্যক্তিও পিতা, পুত্র, পবিত্র আত্মা উপাধিতে বাপ্তিস্ম নেননি। এটি কখনোই অস্তিত্বে আসেনি যতক্ষণ না নাইসিয়ায় ধর্মমত, নাইসিয়া, রোমের নাইসিয়ায় প্রবর্তিত হয়। এটি ক্যাথলিক চার্চের একটি আদেশ ছিল যা পাওয়া গেছে, একই জিনিস প্রমাণিত হয়েছে ধর্মের প্রশ্নোত্তরিকায়। আমার কাছে এটা আছে, এটা ঠিক, আমাদের বিশ্বাসের তথ্য বইটি ইত্যাদি, সেটি একটি রোমান ক্যাথলিক ধর্মমত। তারা আমাকে বলবে এটি বাইবেলে নেই, কিন্তু তারা বলে যে বাক্য পরিবর্তন করার ক্ষমতা তাদের আছে পোপের জন্য। যদি তারা চায় আমি ভিন্ন, যীশু খ্রিস্ট কাল আজ এবং অনন্তকাল একই, আর যে কেহ এই বাইবেল হইতে একটি শব্দ হরণ করে, যীশু বলেছেন, অথবা ইহাতে একটি বাক্য যোগ করে, তাহার অংশ জীবন পুস্তক হইতে হরণ করা হইবে। একটি শব্দ, একটি বাক্য অথবা একটি অনুচ্ছেদ নয়, কিন্তু একটি শব্দ। যে কেহ একটি শব্দ হরণ করে, আদিতে ঈশ্বর তার বাক্য দিয়ে তার লোকদেরকে শক্তিশালী করেছিলেন। একটি বাক্যের ভুল ব্যাখ্যা প্রতিটি মৃত্যু, প্রতিটি হৃদয়ের ব্যথা, প্রতিটি দুঃখের কারণ। হবার সে কখনো একটি বাক্য ভঙ্গ করেনি, সে একটি শব্দ ভেঙেছিল। যখন যীশু পুস্তকের মাঝখানে আসেন, সেটি পুস্তকের প্রথম ছিল। যীশু যখন পুস্তকের মাঝখানে আসেন, তখন তিনি কি বলেছিলেন? শাস্ত্রে লেখা আছে যে মনুষ্য কেবল রুটি দ্বারাই বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে নির্গত প্রত্যেক বাক্য দ্বারাই বাঁচিবে। পুস্তকের শেষাংশে প্রকাশিত বাক্যের 22:18 পদে বাইবেলের একেবারে শেষ অংশে যীশু স্বয়ং কথা বলেছেন, বলেছেন, আমি সাক্ষ্য দিয়া বলিতেছি, যদি কেহ এই ভববাণী গ্রন্থের বচন হইতে কিছু হরণ করে অথবা ইহার সহিত আরো কিছু যোগ করে, তাহার অংশ জীবন পুস্তক থেকে হরণ করা হইবে, কারণ তিনি একজন মিথ্যা ভাববাদী এবং লোকদের ভুল ব্যাখ্যা করেছেন, আর তাহাদের রক্তের হিসাব তাহার হাতে দেওয়া হইবে সেটি করার জন্য। আমাদের অবশ্যই সেই একটি উপাসনার স্থান অর্থাৎ যীশুখ্রিস্টের বাক্য কাল আজ এবং অনন্তকাল একই রাখতে হবে। আমেন, ঠিক আছে, মনে রাখবেন, উপাসনার জন্য অন্য কোন মিলন স্থান নেই, কোন স্থান নেই, ঈশ্বর এটা বেছে নিয়েছেন। যখন নতুন এবং পুরাতন নিয়মের মধ্যে বন্ধনের দিকে ফিরে, এখন মনোযোগ দিয়ে শুনুন, মনোযোগ দিন। যখন সে বড় ঈগল একদিন প্রান্তর থেকে উড়ে আসে তার বড় ডানা ছড়িয়ে, তিনি জর্দন নদীর তীরে আলো জ্বালালেন। একজন বড় ঈগল ভাববাদী, যিনি পুরাতন এবং নতুন নিয়মের মধ্যে পথ তৈরি করেছিলেন, এবং তিনি তাদের ডান এবং বাম দিকের থেকে ডাকতেন। তিনি মন পরিবর্তনের জন্য ডাকছিলেন। যেখানে ফরাসি ও সদ্দুকেরা বেরিয়ে আসে, তিনি বলেছিলেন, তোমরা মনে মনে বলিতে পারো, অব্রাহাম আমাদের পিতা, কেননা আমি তোমাদিগকে বলিতেছি, ঈশ্বর এই সকল পাথর হইতে অব্রাহামের জন্য সন্তান উৎপন্ন করিতে পারেন। ও আমার, যখন তিনি তার সুসমাচার বের করে দিতে শুরু করেন আর বলতে থাকেন, তোমাদের মধ্যে একজন রহিয়াছেন যাহাকে তোমরা জানো নাই, আমি এখনো তাহাকে চিনিতে পারি নাই, কিন্তু তিনি যখন আসিবেন আমি তাহাকে চিনিব, আমি তাহার পাদুকা খুলিবার যোগ্য নই। তিনি তোমাদিগকে পবিত্র আত্মা ও অগ্নিতে বাপ্তাইজ করিবেন, তাহার কুলা তাহার হস্তে আছে, তিনি আপন খামার সুপরিষ্কার করিবেন এবং তুষ অনির্বাণ অগ্নিতে পোড়াইয়া দিবেন। সেই মহান সুসমাচারের ঈগল সেখানে অবস্থান করছে যখন সে তার বড় হুমকিগুলি দিচ্ছিল, আর নোংরা বেরিয়ে আসে, অথবা হেরোদ, সেই সময়ের সম্রাট ঘোষণাকারী, তার ভাইয়ের স্ত্রীকে বিয়ে করেছিল। আর আপনি কি কল্পনা করতে পারেন, সেই সুসমাচারের বড় ঈগল সেখানে বসে আছে এবং সেখানে তার শান্তি ধরে রেখেছে। তাদের মধ্যে কেউ কেউ বলল, তুমি কি এখন বিবাহ ও বিবাহ বিচ্ছেদের বিষয়ের উপর প্রচার করবে না, যখন কারণ হেরোদ সেখানে আছেন? তিনি ঠিক তার মুখের দিকে হেঁটে গিয়ে বললেন, তাকে রাখা তোমার জন্য বৈধ নয়। ঠিক কি সে, এটা কি ছিল? তিনি ছিলেন প্রান্তর থেকে আসা সেই ঈগল। তিনি কোন ধর্ম সম্প্রদায়ের মানুষের ভয় এবং হুমকির অধীনে প্রশিক্ষিত হননি, কিন্তু তাকে সর্বশক্তিমান ঈশ্বরের শক্তির অধীনে প্রশিক্ষিত করা হয়েছিল। সেখানে কি হবে তা জানার জন্য তিনি মসিহের পরিচয় জানতেন। হালেলুইয়া শব্দটির অর্থ হল, আমাদের ঈশ্বরের প্রশংসা করুন, ভয় পাবেন না। আমি এখনো কাউকে আঘাত করিনি, আমি উত্তেজিত নই, আমি ঠিক জানি আমি কোথায় আছি। ও, যখন আমি তার কথা ভাবি, সে বড় ঈগলটি সেখানে উড়ে এসে বসে। তিনি বলেছিলেন, যখন তিনি আসবেন আমি তাকে চিনব। একদিন তিনি সেখানে দাঁড়িয়ে প্রচার করছিলেন, যাজকরা অন্য পাশে ছিল, বলল, তুমি বলতে চাও এমন একটি সময় আসবে যে নিত্য নৈবেদ্য নিবৃত হবে, এই বিশাল মন্দিরটি যা আমরা নির্মাণ করেছি এবং আমরা যে সমস্ত কাজ করেছি আমাদের বড় ধর্ম সম্প্রদায়। তিনি বলেছিলেন, এমন এক সময় আসবে যখন সব শেষ হয়ে যাবে, এটা হতে পারে না, তুমি একজন মিথ্যা ভাববাদী। আর তিনি চারপাশে তাকালেন, তিনি বললেন, দেখো তিনি সেখানে আছেন, সেখানে ঈশ্বরের মনোনীত উপাসনার স্থান আছে, সেখানে মেষশাবক আছেন, প্রকৃত মেষশাবক, যিনি জগতের পাপ নিয়ে যান। তিনি বলেননি, এখানে মেথডিস্ট আসছেন, এখানে ব্যাপটিস্ট আসছেন, অথবা ক্যাথলিক আসছেন। তিনি বলেছেন, সেখানে ঈশ্বরের মেষশাবক আসছেন, যিনি জগতের পাপ ভার লইয়া যান। সেখানে একমাত্র নিরাপত্তার স্থানটি ঈশ্বরের সেই মেষশাবকের মধ্যে রয়েছে, একমাত্র তার মধ্যেই পরিত্রাণ, কোন গির্জায়, কোন ধর্মমত, কোন লোকে, কোন পিতা, কোন মাতাতে নয়, কোন পবিত্র মানুষ অথবা অন্য কিছুতে নয়, পবিত্র স্থান, এটা পবিত্র ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের মধ্যে, যেখানে ঈশ্বর একজন মানুষের উপর তার নাম রেখেছেন পরিত্রাণের জন্য, যিনি আমাদের পাপীদের জন্য মূল্য পরিশোধ করেছেন। এটাই একমাত্র স্থান যেখানে পরিত্রাণ রয়েছে, এটাই সেই শিলা যার উপর আমি দাঁড়িয়ে আছি। যখন তাকে চিহ্নিত করেছিলেন তিনি বলেছিলেন, আমি তাকে চিনতাম না যখন আমি তাকে হেঁটে আসতে দেখেছি, কিন্তু সেখানে যেখানে আমি শিক্ষা লাভ করেছি, তার পিতার সেমিনারিতে নয়, একজন যাজক হিসেবে নয় প্রশিক্ষিত, কিন্তু প্রান্তরে যেখানে তিনি সর্বশক্তিমান ঈশ্বরের ধর্মতাত্ত্বিক সেমিনারিতে ছিলেন, ঈশ্বরের বাক্যের জন্য অপেক্ষা করছিলেন। কিছু লোকের দল যা তৈরি করেছিল তা নয়, কিন্তু ঈশ্বর এই বিষয়ে যা বলেছেন। আর যখন যোহন উপরের দিকে তাকিয়ে সেই আত্মাকে আসতে দেখলেন, তখন বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি, ইনি তিনি, ও আমার, সেখানে আপনার উপাসনার স্থান রয়েছে, সেখানে আপনার লুকানোর স্থান রয়েছে, সেখানে ঈশ্বরের মেষশাবক আছেন যিনি জগতের পাপ নিয়ে যান, কোন মণ্ডলী, কোন ধর্মমত অথবা অন্য কোনো কিছু নয়, কিন্তু ঈশ্বরের মেষশাবক যিনি জগতের পাপ নিয়ে যান। দেখুন কিভাবে যোহন এটা স্থাপন করেছেন, তিনি বলেননি, তোমরা ফরিসিরা ঠিক বলেছ, হে সদ্দুকীরা, হেরোদীয়রা, তিনি বলেছেন, সেখানে সেই মেষশাবক, সেই স্থান, তিনি সেই নাম পেয়েছেন, তিনি সেই জন, স্বর্গের নিচে অন্য কোন নাম নয়। এখন যিশু যোহন সম্পর্কে কি বলেছেন দেখুন, একদিন যোহন তার কাছে পাঠালেন, তিনি কি করছেন তা দেখার জন্য। যিশু তার সম্পর্কে বলেছেন, তিনি সেই জ্বলন্ত ও জ্যোতির্ময় প্রদীপ ছিলেন। তাদের সঠিক পথ দেখানোর জন্য যা তার আবির্ভাবের আগে তাদের অনুসরণ করা উচিত, তার প্রথম আবির্ভাব, মনোযোগ দিয়ে শুনুন, এটা হারিয়ে ফেলবেন না। যিশু বলেছেন, যোহন সেই আলো ছিল, মালাকি তিন, কোন ভুল নেই, জ্যোতির্ময় প্রদীপ সহ ভাববাদী যিশুকে একমাত্র মেষশাবক হিসাবে চিহ্নিত করেছিলেন। অন্যান্য সমস্ত মেষশাবক যাদের সম্পর্কে যাজকরা কথা বলেছিলেন এবং অন্যান্য সমস্ত বিষয় মূর্খতা ছিল। এখানে ছিলেন সেই মেষশাবক, জ্যোতির্ময় প্রদীপ সহ সেই ব্যক্তি, যিশু বলেছেন যে তিনি ছিলেন। মালাকি তিন বলেছেন, আমি আপন দূতকে প্রেরণ করিব, সে আমার অগ্রে পথ প্রস্তুত করিবে, আর যাকে পথ প্রস্তুত করার জন্য পাঠানো হয়েছিল তিনি তাকে চিহ্নিত করেছিলেন সেই স্থান। তিনি, কোনো ভুল নেই, তিনি, আমি তাকে অনুসরণ করার চিহ্ন দেখতে পাচ্ছি, আমি জানি যে তিনি, এক দীপ্তি স্বর্গ হইতে নামিতে দেখিয়া আছি এবং তাহার উপরে অবস্থিতি করিলেন, এটা ইতিবাচক ছিল, তিনি ছিলেন। তাহলে আমার ভাই, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই শেষ করার সময়। আমরা এটা বলতে পারি, মালাকি চারে আমাদের কি আরেকটি ঈগলের প্রতিশ্রুতি দেওয়া হয়নি, একটি আলোর স্তম্ভ অনুসরণ করার জন্য, আজ ভুলকারী মণ্ডলীকে দেখানোর জন্য যে তিনি ইব্রীয় 13:8, কাল আজ এবং অনন্তকাল একই, আমাদের কি প্রতিশ্রুতি দেওয়া হয়নি যে আরেকজন প্রান্তর থেকে উড়ে আসবে? আমেন, এটাই ঠিক সত্য। এটি লুক 17:30 পদের সাথে কতটা উপযুক্ত এবং মিলে যায়, যেখানে মনুষ্যপুত্র ঈগল নিজেকে প্রকাশ করবেন, অন্য সকল উপাসনার স্থান অর্থহীন করবে, যেমন ধর্ম সম্প্রদায় ইত্যাদি। ঈশ্বর তার স্থান চয়ন করেছেন, যখন বললেন সেখানে এটা আছে, আর তারপরে আমাদের এই সময়ে একই বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, মালাকি চার, সন্তানদের হৃদয় ফিরিয়ে দেওয়ার জন্য, বলার জন্য যে তিনি মারা যাননি। এই বিষয়গুলি অন্য যুগের জন্য নয়, যিশুর নামে বাপতিস্ম সেখানে সেই সময়ের জন্য ছিল না, কিন্তু তিনি এখন একই আছেন। আমেন, অন্য সমস্ত উপাসনালয়কে নষ্ট করার জন্য শেষ দিনের ঈগলকে এটাই করতে হবে, এটা দেখানোর জন্য যে এর বাকি সব মূর্খতা, ধর্ম সম্প্রদায় মূর্খতা। কিন্তু তাদের আবার একই চিহ্ন দিয়ে নির্দেশ করার জন্য যা তিনি করেছিলেন, যে তিনি কাল আজ এবং অনন্তকাল একই, হালেলুইয়া। এছাড়া প্রকাশিত বাক্য চার সাথে আমাদের কাছে চারটি পশু ছিল যা আমরা সবেমাত্র অধ্যয়ন করেছি। প্রথমটি ছিল, আমরা খুঁজে পেয়েছি, খুঁজে বের করুন সিংহ, এটাই ছিল প্রথম পশু যিনি সেই দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য এগিয়ে গিয়েছিলেন, যিহূদা গোত্রের সিংহ। তারপরে পরবর্তী পশু আসেন, আর আমরা খুঁজে পাই পরবর্তী পশুটি ছিল একটি ষাঁড়, যেটি একটি বোঝার পশু, একটি বলিদান। রোমান ক্যাথিড্রালের সময়ে চার্চের মৃত্যু ঘটে বলিদান। পরের আগমন একজন মানুষ ছিলেন, একজন মানুষের মুখ বিশিষ্ট পশু ছিলেন, আর সেই মানুষটি ছিল সংস্কারক, মানুষের শিক্ষা, ধর্মতত্ত্ব এবং আরো অনেক কিছু। কিন্তু শেষ পশু যেটি উঠতে যাচ্ছিল, শেষ পশু যেটি আসতে চলেছে, বাইবেল বলে যে এটি একটি উড়ন্ত ঈগল ছিল।
And the prophet said, in this day it shall be like.
Hallelujah. আর ভাববাদী বলেছেন, এই সময়ে এটা দীপ্তি হইবে, ও আমার, সেই দিন দীপ্তি হইবে। সংস্কারকদের একটি সময় আছে, এমন একটি দিন এসেছে যেখানে শুধু ছায়া হবে, দিন বা রাত বলা যেতে পারে না, কিন্তু সুন্দর সময়, ঈগলের সময়, এটি ঈগলের সময় আলো হবে। মহিমার পথ আপনি অবশ্যই খুঁজে পাবেন, জলের পথে আজ আলো রয়েছে, যিশুর মূল্যবান নামে সমাহিত করা হয়েছে। যুবক এবং বৃদ্ধ আপনার সমস্ত পাপের জন্য অনুতপ্ত হন, পবিত্র আত্মা অবশ্যই আপনাকে বাপ্তিস্ম দিবেন, কারণ সন্ধ্যার আলো এসেছে। এটা সত্য যে ঈশ্বর এবং খ্রিস্ট এক, আমেন। এটি সন্ধ্যার সময় আলো হবে, উপাসনার জন্য ঈশ্বরের একমাত্র মনোনীত স্থান। ও, এই বার্তাটি কোথায় এসেছে? তিনি কি করতে যাচ্ছেন? আর তাহার সময়ে সন্ধ্যার সময় আলো হইবে, এবং কি সত্য প্রতিশ্রুত দেশে তার সন্তানদের স্বাগত জানানোর জন্য আগুনের স্তম্ভের একই চিহ্ন দ্বারা, যা ইসরায়েলের সন্তানদের প্রান্তরের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছিল। উপাসনার জন্য ঈশ্বরের মনোনীত স্থান যীশু খ্রিস্ট, এটাই সেখানে একমাত্র স্থান। পরিত্রাণের জন্য ঈশ্বরের এটাই একমাত্র নাম, এটি তিনি স্বর্গে পরিবারের নাম দিয়েছেন। যখন এটি পৃথিবীতে থাকে, তিনি হলেন যীশু খ্রিস্ট। মণ্ডলী, লোকবৃন্দ, পাপী বন্ধুরা, যীশু খ্রিস্ট ছাড়া অন্য কিছুতে বিশ্বাস করবেন না। কোন প্রচারককে বিশ্বাস করবেন না, আপনাকে বাঁচানোর জন্য অন্য কারো উপর বিশ্বাস করবেন না, কোন গির্জা, কোন ধর্মমত, কোন ধর্ম সম্প্রদায়ের উপর বিশ্বাস করবেন না, শুধুমাত্র যীশু খ্রিস্টে বিশ্বাস করুন, কারণ তিনি সময়ের আলো। আসুন আমরা মাথা নত করি।
In the waterway is the light today, buried in the precious name of Jesus. Young and old, repent of all your sins. The Holy Ghost will surely enter in. The evening lights have come. It is a fact that God and Christ are one.
ও ভাই বোন, আপনি যদি এখনো অনুতপ্ত না হন, যদি আপনি যীশু খ্রিস্টের নামে বাপতিস্ম না নিয়ে থাকেন, আপনি কি আজ রাতে এটা শুরু করবেন? আপনি কি ঈশ্বরকে সেই স্থানে আপনাকে স্বাগত জানানোর সুযোগ দেবেন যেখানে আপনি তার উপাসনা করতে পারেন? মনে রাখবেন, এর বাইরে এমন কোন স্থান নেই যেখানে ঈশ্বর আপনার সাথে দেখা করার এবং আপনার উপাসনাকে স্বাগত জানানোর প্রতিশ্রুতি দিয়েছেন। আপনি বলেন, ভাই ব্রানহাম, আমি আন্তরিক ভাবে উপাসনা করি, কৈনতাই করেছিল, হেবল যে সকল প্রকার নৈবেদ্য করেছিলেন সেও করেছিল, কিন্তু এটা ভুল নৈবেদ্য ছিল। আপনি গির্জায় যেতে পারেন এবং আপনার দশমাংশ প্রদান করতে পারেন, এবং একজন খ্রিস্টান হিসেবে আপনার কর্তব্য পালন করতে পারেন, যে কোনো পুরুষ বা মহিলার মতোই আন্তরিকভাবে। আমি এখানে প্রায় 30 বছর ধরে দাঁড়িয়ে আছি এখানে শহরের ধারে, এবং এই একই বার্তাটি চিৎকার করেছি। আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমি আপনাদের সাথে আর বেশি দিন থাকতে পারবো না, কিন্তু মনে রাখবেন, বিচারের দিনে আমার রব রেকর্ড করা হয়েছে, আর এটি আপনার বিরুদ্ধে কথা বলবে। সেখানে শুধুমাত্র একটি স্থান আছে যেখানে ঈশ্বর তার নাম রাখেন, আর সেটা গির্জায় নয়, কিন্তু যিশুতে। শুধুমাত্র একটি উপাসনার স্থান আছে, শুধুমাত্র একটি স্থান যেখানে আপনি গৃহীত হয়েছেন, আর সেটা হলো প্রিয় যীশু খ্রিস্টের মধ্যে। স্বর্গের নিচে মনুষ্যগণের মধ্যে অন্য কোন নাম নাই যাহাতে পরিত্রাণ পাইবে, কোন গির্জা নয়, কোন ধর্মমত নয়, কোন কিছুই নেই, যীশু খ্রিস্ট। আর এটাই সময়ের বার্তা হওয়ার কথা, সন্তানদের হৃদয় ফিরিয়ে আনতে, সেই বিশ্বাসে ফিরিয়ে আনতে যা একবার সন্তানদের কাছে অর্পিত হয়েছিল। আপনি কি আজ রাতে এটা গ্রহণ করবেন না? আর যখন আমরা আমাদের মাথা নত করি, আর যারা প্রার্থনায় স্মরণ হতে চান, আপনারা কি আপনাদের হাত উপরে তুলবেন? আমরা বেদিতে ডাকতে পারি না, কারণ এটি অনেক বেশি। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। আমার বাম দিকে আমি অনুমান করি সেখানে 300 আছেন। এখন আমার ডান দিকে আপনি কি আপনার হাত উপরে তুলবেন, আমাকে স্মরণ করুন? আমি অনুমান করি আমার ডান দিকে 150 বা তার বেশি জন আছেন। আমাদের এখানে একটি ট্যাবারনেকল আছে যেখানে একটি বড় পুকুর আছে। পালক, একজন ভালো পালক, ভাই অরমান নেভিল, সহযোগীরা, এখানে এই লোকদের যাদের আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখা করছেন প্রতিদিন, প্রতি রাতে, প্রতি ঘন্টায়, লোকেরা যারা বাপতিস্ম নিতে চান, যারা অনুতপ্ত হয়েছেন, তারা সর্বদা অপেক্ষা করছে। আর যদি আপনি সেই আজ্ঞা পালন করেন, আপনি নিশ্চিত ঈশ্বরের প্রতিশ্রুতি দ্বারা, যদি আপনি আপনার হৃদয়ে আন্তরিক হন পবিত্র আত্মার বাপতিস্ম গ্রহণ করার জন্য, একটি মাত্র উপাসনার স্থান আছে এখন, সেটা ট্যাবারনেকেলে নেই, সেটা খ্রিস্টের মধ্যে আছে। আমরা কিভাবে তার মধ্যে প্রবেশ করতে পারি? সকলেই এক দেহ হইবার জন্য একই আত্মাতে বাপ্তিজিত হইয়াছি। আসুন আমরা প্রার্থনা করি। প্রিয় ঈশ্বর যেমন এই হাতগুলি উপরে উঠেছে, সেই হাতের নিচে হৃদয়ে কি আছে তা নির্দেশ করে একটি প্রত্যয় যে তারা নিশ্চিত যে তাদের আপনার কাছ থেকে সাহায্যের প্রয়োজন। আমি তাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করি পিতা, আর আমি আপনার বাক্য উদ্ধৃত করতে যাচ্ছি। আপনি বলেছেন, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে। পিতা, মাত্র কয়েক সপ্তাহ শহর থেকে চলে গিয়ে ফিরে এসে জিজ্ঞাসা করলেন এই সম্পর্কে, কেন তারা চলে গেছে? ঠিক আছে, কি তারা চলে গেছে? প্রিয় ঈশ্বর, এক এক করে আমাদের আহ্বান করা হয়, এক এক করে আমাদের মৃত্যুর ছায়ার উপত্যকার মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, আর এটা আমাদের প্রত্যেকের জন্য মরণশীল হিসাবে। কিন্তু আজ রাতে আপনি আমাদের আপনার নিবেদন দিয়েছেন, যদি আমরা তার উপর বিশ্বাস করি এবং তার নামে বাপ্তিস্ম নিই, তাহলে আপনি আমাদের গ্রহণ করবেন, আর তারপর এই দেহে, খ্রিস্টের দেহে, মণ্ডলিত নয় কিন্তু খ্রিস্টের দেহে, সেই দেহের বিচার ইতিমধ্যেই হয়েছে, তাকে বিচারে আসতে হবে না। ঈশ্বর সেই দেহের উপর তার ক্রোধ ঢেলে দিলেন, আর সেই দেহ পাপ থেকে মুক্ত হয়েছে, এবং তার মধ্যে থাকার জন্য সেটি আমাদের পাপ থেকে মুক্ত করে তার প্রায়শ্চিত্তের দ্বারা, যিনি আমাদের জন্য মারা গিয়েছিলেন। আর সেখানে আমাদের একে অপরের সহভাগিতা রয়েছে, যখন যীশু খ্রিস্টের রক্ত, ঈশ্বরের পুত্র, আমাদের সমস্ত পাপ এবং অপবিত্রতা থেকে শুচি রাখে। পিতা ঈশ্বর, আমি প্রার্থনা করি যে আপনি তাদের প্রত্যেককে আপনার রাজ্যে নিয়ে যাবেন। এটা প্রদান করুন ঈশ্বর, তাদের একজনও যেন হারিয়ে না যায়, সেখানে একটি ছেলে অথবা মেয়ে, পুরুষ অথবা মহিলাও যেন হারিয়ে না যায়। প্রভু, আমার নিজের কিছু লোক এখানে বসে আছেন আজ রাতে, এটি সেই রক্তের নিচ থেকে বেরিয়ে এসেছে। আমি আমার পিতার কথা কত ভালো করে স্মরণ করতে পারি, আর আমি প্রার্থনা করি প্রিয় ঈশ্বর, তাদের কেউ যেন হারিয়ে না যায়। এটা প্রদান করুন প্রভু, আমি এখন আপনাকে বিশ্বাস করছি, আমাকে যা কিছু বিশ্বাস করতে হয় সব নিয়ে। আমাদের ভাইদের, বোনদের, আমার বন্ধুদের আজ রাতে এখানে এই স্থানে এবং ফোনের মাধ্যমে যারা সংযুক্ত রয়েছেন তাদের উপর অবস্থান করুন। পূর্ব উপকূল থেকে পশ্চিম পর্যন্ত বিভিন্ন রাজ্য শুনছে। আমি প্রার্থনা করি প্রিয় ঈশ্বর, টিউসনের মরুভূমির ওপারে, ক্যালিফোর্নিয়ায়, নেভাদা এবং আইডাহোতে, পূর্ব এবং চারপাশে ট্যাক্সাসে যখন এই আমন্ত্রণটি দেওয়া হয়, যারা ছোট গির্জায় বসে আছেন, ফিলিং স্টেশনে, বাড়িতে শুনছেন, হে ঈশ্বর, সেই হারিয়ে যাওয়া পুরুষ অথবা মহিলা, ছেলে অথবা মেয়ে, এই সময়ে আপনার কাছে যেন আসে, এখনই এটা প্রদান করুন। আমরা যীশু নামে এই প্রার্থনা করি, যখন সময় আছে তারা এই সুরক্ষার স্থানটি খুঁজে পাবে। যখন আমরা দেয়ালে হস্তলেখ দেখতে পাই, পৃথিবী ঘাবড়ে যায়, মুক্তির সময় ঘনিয়ে এসেছে, আমাদের রাষ্ট্রের একটি অংশ ডুবে যাচ্ছে, অন্য অংশ গড়িয়ে যাচ্ছে এবং ভূমিকম্পে ফেটে যাচ্ছে, যেমন যীশু প্রতিশ্রুতি দিয়েছিলেন। এটা তাদের জন্য খুব দীর্ঘ না হোক প্রভু, তারা এখন যেন এটি গ্রহণ করে, কারণ আমরা তাদের এই সভা সুসমাচারের ট্রফি হিসাবে আপনার কাছে যীশুর নামে উপস্থাপন করি, আমেন। আপনি কি তাকে বিশ্বাস করেন? ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আমার বাম দিকে কতজন বিশ্বাস করেন যে এটি সত্য? আপনার হাত উপরে তুলুন। আমার ডান দিকে কতজন? আপনার হাত উপরে তুলুন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। যতদূর আমি দেখি প্রত্যেকে, এটাই সত্য বন্ধুরা, ঈশ্বর জানেন এটা সত্য। যখন তার মধ্যে আছেন এবং তার মধ্যে থেকে আপনার কাছে সেই সমস্ত কিছুর প্রবেশের অধিকার রয়েছে যার জন্য তিনি মারা গেছেন, আর তিনি কিসের জন্য মৃত্যুবরণ করেছিলেন? তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তার উপর বর্তিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আপনি কি এটা বিশ্বাস করেন? আপনি কি এখন আরোগ্যকরণের জন্য তার প্রায়শ্চিত্তে বিশ্বাস করেন? আমাদের মধ্যে কি কেউ অসুস্থ আছেন? আপনাদের হাত উপরে তুলুন, ডান অথবা বাম। অসুস্থতার বিশাল ভিড়, আমি লাইনে আসতে বলতে পারি না, আপনারা দেখুন, প্ল্যাটফর্মে আসতে পারে না, এটা করার কোন উপায় নেই। তারা অন্য জায়গায় প্রার্থনা সভা করছে অসুস্থদের জন্য, গির্জা ইত্যাদিতে, ট্যাবারনাকেলে। আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছি, কতজন বিশ্বাসী আছেন? আপনার হাত তুলুন, ঠিক আছে। আমি আপনাদের কাছে সেই বাক্য উদ্ধৃত করতে যাচ্ছি যা হলো খ্রিস্ট, জগতের প্রতি যিশুর শেষ দায়িত্ব এবং মণ্ডলীর কাছে বড়। তিনি এই কথা বলেছেন, আর যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহাদের অনুবর্তী হইবে, তাহারা পীড়িতদের উপর হস্তর্পণ করিবে আর তাহারা সুস্থ হইবে। কতজন জানেন যে সেটি সত্য? মার্ক 16 বলুন আমেন। ঠিক আছে, আমি একজন বিশ্বাসী হিসাবে আপনাকে আপনার সামনে কারো উপর হাত রাখতে বলছি। শুধু আপনার সামনে কারো উপর আপনার হাত রাখুন আর আসুন এখন প্রত্যেকে একে অপরের জন্য প্রার্থনা করি। আপনার আশেপাশের কারো উপরে আপনার হাত রাখুন। প্রভু, এখানে আমার সামনে রুমালের একটি বাক্স, ছোট ছোট জিনিসপত্র, কোন বৃদ্ধ মা কোথাও শুয়ে আছেন, মারা যাচ্ছেন, মৃত্যুর কাছাকাছি একটি শিশু, সর্বত্র অসুস্থ ব্যক্তিরা। আমরা বাইবেলে পড়েছি যে তারা পৌলের দেহ থেকে রুমাল এবং গামছা নিয়েছিল এবং সেগুলি অসুস্থদের উপর রেখেছিল এবং মন্দ আত্মা, অসুচি আত্মা, অসুস্থতা, রোগ মানুষের কাছ থেকে চলে যেত। এখন প্রভু, আমরা জানি আমরা সন্ত পৌল নই, কিন্তু আমরা জানি যে আপনি এখনো যিশু আছেন, একমাত্র ঈশ্বর প্রদত্ত উপাসনার স্থান। আর এখন আজ এই লোকেরা তাদের একই বিশ্বাস স্বীকার করেছে যেমন সেই লোকেরা বিশ্বাস করেছিল। নিশ্চয় আপনি তাদের জন্য একটি পথ তৈরি করেছেন। আর আমি এই রুমালের উপর আমার হাত রেখে আজ্ঞা করি যেন রোগ এবং পীড়া লোকদের দেহ ত্যাগ করে, এইগুলি যিশু খ্রিস্টের নামের উপর রাখা হবে। এখন আমাদের শেখানো হয় যে ইসরায়েল যখন মিশর থেকে বেরিয়ে আসছিল, কর্তব্য অনুসারে তারা প্রতিশ্রুত দেশের পথে ছিল, লোহিত সাগর তাদের পথে বাধা হয়ে দাঁড়ায়। আর ঈশ্বর আগুনের স্তম্ভের মধ্যে দিয়ে তাকালেন আর সমুদ্র ভয় পেয়ে গেল, সরে পড়ল আর ইসরায়েলকে প্রতিশ্রুত দেশে যেতে দিল। হে ঈশ্বর, আজ রাতে যিশুর রক্তের মধ্যে দিয়ে দেখুন এবং অসুস্থতা সরে যাক এবং শয়তানকে তাড়িয়ে দেওয়া হোক, আর লোকেরা যেন সুস্বাস্থ্য এবং শক্তির সেই প্রতিশ্রুতিতে চলে যেতে পারে যেমন ঈশ্বর বলেছেন। সর্ববিষয়ে আমি কামনা করি তুমি সুস্থ থাকো। এখন আপনি সেখানে দেখতে পাচ্ছেন প্রভু যিশু, এই লোকদের হাত একে অপরের উপর রাখা আছে, সেটি তাদের বিশ্বাসের প্রতীক যে আপনি বলেছেন এই চিহ্নগুলি তাদের অনুসরণ করবে যারা বিশ্বাস করে। তারা তাদের নিজস্ব উপায়ে প্রার্থনা করছে একে অপরের জন্য, পরবর্তী ব্যক্তি তাদের জন্য প্রার্থনা করছেন। এখন প্রভু, এই চ্যালেঞ্জটি পূরণ করা হয়েছে। সেই শয়তান, সেই বড় প্রতারণাকারী, তার ঈশ্বরের সন্তানদের ধরে রাখার অধিকার নেই। সে পরাজিত সত্তা। যীশুখ্রিস্ট একমাত্র উপাসনার স্থান, একমাত্র সত্য নাম, তাকে কালভীড়িতে পরাজিত করেছেন। আর আমরা এখনই তার রক্ত দাবি করি যে তিনি প্রতিটি অসুস্থতা, প্রতিটি রোগকে পরাজিত করেছেন। আর আমি শয়তানকে এই শ্রোতাদের ছেড়ে দেওয়ার জন্য আজ্ঞা দিই, যীশুখ্রিস্টের নামে এই লোকদের থেকে বেরিয়ে আয় এবং তারা মুক্ত হোক। প্রত্যেকে যারা লিখিত বাক্যের ভিত্তিতে তাদের আরোগ্য গ্রহণ করে, আপনার পায়ে দাঁড়িয়ে আপনার সাক্ষ্য দিন এবং বলুন, আমি এখন যিশু খ্রিস্টের নামে আমার আরোগ্য গ্রহণ করি। আপনার পায়ে উঠে
দাঁড়ান।
ঈশ্বরের প্রশংসা হোক। সেখানে আপনি এখানে দেখুন, পঙ্গুরা উঠে দাঁড়াচ্ছে। ঈশ্বরের প্রশংসা হোক। এটাই, শুধু বিশ্বাস করুন তিনি এখানে আছেন। কি চমৎকার! বাইরে শ্রোতাদের মধ্যে, বাইরে তারের সঙ্গে সংযুক্ত আপনাদের দেখা উচিত। আমি মনে করি এখানে প্রত্যেক ব্যক্তি, যতদূর আমি জানি, অথবা তাদের অধিকাংশ এই সময়ে দাঁড়িয়ে আছেন। ও, কি চমৎকার সময়! প্রভুর উপস্থিতি, এটাই সেটি। যেখানে প্রভুর উপস্থিতি সেখানে মুক্তি, সেখানে স্বাধীনতা। ঈশ্বরের আত্মা আমাদের মুক্ত করেন। এখন যেহেতু তিনি আমাদের সুস্থ করেছেন, আমরা এটা বিশ্বাস করি। তিনি আমাদের রক্ষা করেছেন, আমরা এটা বিশ্বাস করি। যারা বাপ্তিস্মা নিতে চান, পুরস্করিণী প্রস্তুত। যে কোনো সময় আপনি আসতে চান, সেখানে এর জন্য উপস্থিত থাকবেন। আর এখন আমি মনে করি, এখন আমরা বন্ধ করার আগে আমাদের গির্জার একটি পুরনো স্তোত্র গাওয়া উচিত। আমি তাকে ভালোবাসি, আমি তাকে ভালোবাসি, কারণ তিনি প্রথমে আমাকে ভালোবেসেছেন। ঈশ্বরের কাছে আমাদের হাত তুলে এবং আমাদের সমস্ত হৃদয় দিয়ে এটি গাই। আমরা এখানে আপনার সাথে সকালে দেখা করতে চাই 9:30 এই একই ভবনে, বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ এই বিষয়ের জন্য। ঠিক আছে, আসুন এখন একসাথে এটি গাই। এই বিশাল শ্রোতাদের এখন একটি গাইতে দিন। তারের সঙ্গে যারা সংযুক্ত রয়েছেন, আপনারাও গান করুন। এটা কোথায় করা হয়েছিল? কালভেরির বৃক্ষে। যখন আমরা এটি আবার গাই, আমি চাই আপনারা আপনার আশেপাশের কারোর সাথে করমর্দন করুন, বলুন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন তীর্থযাত্রী। ও, আপনি কি তাকে ভালোবাসেন না? তিনি কি বিস্ময়কর নন? তিনি কি আপনার লুকোনো স্থান? তিনি কি ক্লান্ত দেশে একটি পাথর, ঝড়ের সময় একটি আশ্রয়স্থল? আমি জানি একমাত্র আশ্রয়। অতএব আমার বিশ্বাস আপনার দিকে তাকিয়ে আছে। হে কালভেরির মেষশাবক, ঐশ্বরিক ত্রাণকর্তা, এখন আমি প্রার্থনা করার সময় আমার কথা শুনুন। আমার সমস্ত অপরাধ দূর করুন। আজ থেকে আমাকে সম্পূর্ণ আপনার করুন। আসুন আমরা এটি গাওয়ার সময় আমাদের হাত উপরে করি। আসুন এখন আমাদের মাথা নত করি যখন আমরা এটি গুনগুন করি। আপনার মাথা নত থাকাকালীন আমাদের প্রিয় পালক ভাই অরমান নেভিল শ্রোতাদের বিদায় জানাবেন।